আজকে পর্ব শুরু করি একটা ছোট ঘটনা দিয়ে, এবং এই ছোট ঘটনা পরে থাকবে বড় দুটি ঘটনা। তো ঘটনা এসেই, লোকটার নাম ইলিয়াস শেখ। রাত তখন প্রায় 10:30। এই ইলিয়াস শেখ পাশের হাট থেকে ফিরছিল একা, কাঁধে ওই যে বাজারের ব্যাগ আর সামান্য কিছু জিনিসপত্র। ওই হাট থেকে দেরি হয়ে গিয়েছিল আজ ফিরতে আর কি, রিক্সাও মেলেনি, তাই সে ওই হাঁটতে শুরু করলো একা অন্ধকার রাস্তা। রাস্তার প্রথম অংশটুকু তার চেনা, কিন্তু বাজার এলাকা পেরিয়ে যেই শর্টকাট রাস্তা সে উঠল, আর সে কেমন জানি বুকে ভেতরটা মুচড় দিয়ে উঠল তার। এই পথ সে চেনে, বহুবার হেঁটেছে দিনের আলোতে, কিন্তু রাতের অন্ধকারে না সবকিছু অন্যরকম লাগে, আর আজকে সে অন্যরকমই লাগছে, যেন চেনা জায়গাটা হঠাৎ অচেনা লাগছে এখন। এই সময়টায় সাধারণত ঝিঝি পোকার ডাক শোনা যায় অবিরাম, দূর থেকে কুকুরের ডাকও ভেসে আসে মাঝে মাঝে, কিন্তু আজকে কিছু শোনা যায় না, শুধু ইলিয়াসের নিজের পায়ের শব্দ মাটিতে পড়ছে একটার পর একটা, আর সেই শব্দটাও যেন কেমন অস্বাভাবিক জোরে শোনাচ্ছিল তার কানে। এই নিস্তব্ধতার কারণেই সে হাঁটার যে গতি সেটা বাড়িয়ে দিল, বুকের ভেতরে যে ভয়টা ও যে ডিপ ডিপ করছে তার ভেতরে সেটা আরো বাড়তে শুরু করে। যদিও কারণটা সে নিজেও ঠিক বুঝতে পারছিল না, কিন্তু কারণ তো একটাই, ভয়। রাস্তার দুই পাশে বাঁশঝাড়, বাতাসহীন রাতেও পাতাগুলোতে যেন একটু শব্দ হয়, মনে হচ্ছে পাতাগুলো নড়ছে, একটা খসখসে শব্দ। ইলিয়াস তার চোখ আরো সরু করে রাস্তা দেখার জন্য, ভালো করে বোঝার জন্য, কিন্তু এই অন্ধকারে আর বেশি দূর কিছু বোঝা যায় না। তারপর সে একটা শব্দ শুনল তার পেছনের দিক থেকে, পায়ের শব্দ, তার নিচের পায়ের শব্দ, মানে পায়ের পা পড়ার যেরকম শব্দ ওরকম শব্দ, কিন্তু একটু দেরিতে, যেন কেউ তার প্রতিটা পদক্ষেপে প্রতিধ্বনি করছে এক সেকেন্ড পর পর। সে থমকে দাঁড়ালো, শব্দটাও থেমে গেল সাথে সাথে। সে ঘুরে তাকাল, রাস্তা খালি, শুধু বাঁশ ঝাড়ের ছায়া দুলছে ক্ষীণ এক ধরনের শব্দে, মনে হচ্ছে যেন হতে হালকা বাতাস, হালকা বাতাস। এবং ওই যে বাঁশ ঝাড়ের যে ছায়া যেটা দুলছে, ওই ছায়াটা কিন্তু হালকা ওই ক্ষীণ বাতাসের কারণে মনে হয়, যদিও বাতাস ছিল বলে মনে হচ্ছে না তার। এই ধূপপুকানি আরো বাড়ে তার, সে হাঁটতে শুরু করে, এবার একটু দ্রুত আরো, নিজেকে বোঝানোর চেষ্টা করলো যেটা হয়তো তার নিজের ভয়, আর না হলে কিন্তু শব্দটা আবার ফেরত এলো আরো কাছ থেকে। এবার ইলিয়াস থামলো না, সোজা সামনে তাকিয়ে হাঁটতে লাগলো, বুকের মধ্যে যে ওই ভয়ের যে অনুভূতি সেটা আরো বেড়ে যাচ্ছে। তখন বাজারে ব্যাগটা শক্ত করে চেপে ধরলো, যেন সেটাই একমাত্র তার হয়তো ভরসা। রাস্তাটা একবার সামনে যে বাঁক নিল, আর সেই বাঁকের মুখে একটা পুরনো তেঁতুল গাছ দাঁড়ানো, যার নিচ দিয়ে যেতে মানে গ্রামের মানুষরা সাধারণত রাতের বেলা এড়িয়ে চলত। পুরনো কথা আছে এই গাছ নিয়ে, যদিও ইলিয়াস কখনো সেসব কথা পাতা দেয়নি। এবং আজ রাত এই গাছের নিচ দিয়েই তাকে যেতে হচ্ছে এখন। আজ রাত এই গাছের নিচ দিয়ে এখন তাকে যেতে হবে। গাছের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো আস্তে আস্তে মাটির উপর এসে পড়ছিল, অদ্ভুত ছায়া তৈরি করছিল চারপাশে, যেন আলো ছায়ার এক খেলা। ইলিয়াসের চোখ সরু, কিন্তু সে তখন চারপাশে তাকাচ্ছে। হঠাৎ তার মনে হলো যে গাছের গুড়ির সাথে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে, একটা অবয়ব স্থির নিঃশব্দ তার দিকে মুখ করে। ইলিয়াসের গলা শুকিয়ে গেল মুহূর্তেই, সে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, চোখ সরু করে দেখার চেষ্টা করলো সেটা মানুষ কিনা, হয়তো কোনো পথচারী বিশ্রাম নিচ্ছে। কিন্তু অবয়বটা নড়ল না, একটু না, এমনকি নিঃশ্বাসের কোনো ওঠানামাও তার চোখে পড়ল না তার শরীরে। ওই কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করলো, কে ওইখানে? ইলিয়াস জিজ্ঞেস করেছিল কাঁপা কাঁপা গলা, কিন্তু কোনো উত্তর এলো না, শুধু একটা নীরবতা, যার মধ্যে ইলিয়াস নিজের হৃদয়ের যে স্পন্দন, তার কলিজার যে স্পন্দন, ওইটা টিপটিপানি সে শুনতে পাচ্ছে তখন। তারপর অবয়বটি একটুখানি নড়ল, মাথাটা তার দিকে ঘুরল, কিন্তু কেমন যেন অস্বাভাবিক ধীর গতিতে, যেন সে মাথা ঘুরাচ্ছে ধীরে ধীরে অনুভব করছে এই ভয়ের মুহূর্তটা ইলিয়াসকে দেওয়ার জন্য। ইলিয়াস আর দাঁড়াল না, এবার সে দ্রুত চলতে শুরু করলো। তেঁতুল গাছটা পাশ কাটিয়ে গিয়ে সামনে যেয়ে এমন ভাবে এগিয়ে যেতে লাগলো যেন সে দৌড়ে দিচ্ছে হাঁটছে, আর বুকের ভেতরে হাতুড়ির মতো ভারী পড়ছে তার। কয়েকবার যাওয়ার পরে সে অনুভব করছে তার পায়ের শক্তি হারিয়ে যাচ্ছে। কি মনে করে পিছনের দিকে তাকালো, দেখলো আবার তার কাছে নিচে নাই। কাছের নিচে কিভাবে নাই এটা সে কিভাবে বুঝল? কারণ সব তো আলো ছায়ার খেলা। সে সামনে ফিরে তাকাতে তার চিৎকার করে উঠলো আতঙ্কের কারণ। সে অভাবটা এখন একদম তার সামনে দাঁড়ানো, মাত্র কয়েক হাত দূরত্বে, যদিও এক মুহূর্ত আগে সে এখানে ছিল না। ইলিয়াস পিছিয়ে গেল হোঁচট খেয়ে, বাজারের ব্যাগটে পড়ে গেল মাটির উপরে। অভাবটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না অন্ধকারে, শুধু একটা আকৃতি, কিন্তু তার ভিতর থেকে দুটো চোখ যেন চলছে এক অদ্ভুত হালকা আলো যেন চোখে, এবং সে চোখ ওর দিকে তাকিয়েছে। ইলিয়াস উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু হাত পা তো কাঁপে ভয়ে, কোনো মতে উঠে দৌড় দিল বিপরীত দিকে বাজারে ব্যাগ ফেলে রেখে। দৌড়তে দৌড়তে সে বুঝতে পারলো রাস্তাটা যেন আর তার চেনা রাস্তা না। সে গ্রামের প্রথম যে বাড়িগুলো দেখতে পেল বা যেদিকে যে বাড়িগুলো থাকার কথা ছিল সেদিকে তো সে বাড়িগুলোকে দেখতে পেল না, কিন্তু দেখতে পেল অন্য কিছু বাড়িঘর, আবার এমন কিছু বাড়িঘর বা আশপাশের জায়গা যা শুধু বাঁশ ঝাড়ার অন্ধকার গাছপালা। ও সেখানে যেই থামল বেখেয়ালে চারদিকে তাকালো, সে হাত পা কাঁপছে, সবকিছু তার কাঁপছে, মাঠের রঙও যেন বদলে গেছে, মনে হচ্ছে সবকিছু যেন আলো কালো, বাতাস কেমন জানি আর চারপাশটা কেমন জানি, এদিকে সেই রাস্তা কখনো আসেনি আগে। পেছনে সেই পায়ের শব্দ সে আবার শুনতে পায়, এই একটা নয় যেন এখন অনেকগুলো শব্দ বিভিন্ন দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে ইলিয়াসের দিকে। ইলিয়াস আবার দৌড়াতে শুরু করলো দম নিয়ে, দেখবে ঠিক কোনো কিচ্ছু তার ঠিক নেই, শুধু পালাতে চাইছিল যেইভাবেই হোক। এই কাটালো ঝোপ যেগুলো রয়েছে তার ভেতরে সে ঢুকে গেল, তার হাত ছেড়ে গেল, শার্ট ছেড়ে গেল, কিন্তু তারপরও সে থামেনি। এটা গলা ভেসে এলো তার কানের খুব কাছে, খুব কাছ থেকে, যদিও কেউ ছিল না তার চারপাশে, গলাটা ফিসফিসে, কিন্তু শব্দগুলো তার স্পষ্ট মনে রয়েছে। কই যাস ইলিয়াস? নিজের নামটা যখন শুনে তো আতঙ্ক তো আরো ভালোভাবে আপনাকে জাপটে ধরবে। তখন এই অবস্থায় সে দৌড়াতে দৌড়াতে একটা নালার কাছে এসে পড়ল, লাভ দিয়ে পার হতে গিয়ে পা পুষলে পড়ে গেল কাদার ভেতরে, হাঁটু আর তালু ছিঁড়ে গেল সাথে সাথে। উঠে দাঁড়াতে গিয়ে দেখে সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতো স্থির নিঃশব্দ। সে ডান দিকে ঘুরল, সেখানেও একজন, বামেও একজন, অন্যদিকেও আরেকজন, চারপাশে তারা দাঁড়িয়েছিল তার। ইলিয়াস হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে, তারপরে সে চোখ বন্ধ করে ফেলল, নিজেকে জড়িয়ে ধরে রাখলো আতঙ্কিত অবস্থায়, যেন যে কোনো সময় ওদের হাত ও শরীর হয়তো স্পর্শ করতে পারে। কোনো মতে আল্লাহর নাম সে নিতে লাগলো, কিন্তু গলা দিয়ে ঠিকভাবে স্বরও বের হচ্ছে না আতঙ্কের কারণে। বুকের ভেতরে হাতুড়ির বোতলে যেন মনে হচ্ছে এখন হাঁপড় কাটছে দুটোটা, সেটা স্পর্শ টের পেল তার ঘাড়ে বরফের মতো, কিন্তু সাথে সাথে একটা অদ্ভুত অনুভূতি। চোখ খোলা ইলিয়াস, তার চোখের সামনে একজন, শুধু একজোড়া চোখে বোঝা যায় কেমন জানি চোখ। সে চোখ দেখে সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে শব্দ আসছে না তার। অন্ধকারের ভেতরে নিজেকে একা সেইখানে, সে আর সইতে পারছে না, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল সে। কারণ পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার পথে দেখতে পায় ইলিয়াস শেখকে ওই বাঁশঝাড়ের পাশে পড়ে আছে জ্ঞানহীন অবস্থায়। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে গ্যাজলা উঠে গেছে। কোন দেখলো যে শ্বাস প্রশ্বাস চালু, তাকে জাগানো হবে। জাগানোর পর একজন ভীত মানুষের যেমন অভিজ্ঞতা ঠিক ওরকম। এরপর থেকে ইলিয়াস অনেক সাবধান, রাতের বেলা ওইভাবে বের হয় না। আর ওই রাস্তা তো পুরোপুরি এগিয়ে চলে, যেভাবে একজন মানুষ আতঙ্কিত হয়ে পড়লে বা ভয় পেলে ওই সমস্ত রাস্তা জানা, ইলিয়াস ওই রাস্তাগুলো এড়িয়ে চলতে শুরু করল। ব্যাস ঘটনা এইটুকুই। ইলিয়াস শেখের এই ঘটনাটা আপনাদের শোনালাম, গ্রামের একটা ঘটনা। আর এখন শুনবেন, এখন শুনবেন আজকের পর্বে প্রথম বড় ঘটনাটি, এবং এই প্রথম বড় ঘটনাটির পরে শেষ ঘটনা হিসেবে শুনবেন ব্রহ্ম পিশাচের তৃতীয় পর্ব। তাহলে চলুন প্রথম বড় ঘটনাটি শুনি। রাতের রাস্তাটা তখন পুরোপুরি অন্ধকার, আকাশে চাঁদ ছিল কিন্তু মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল বহুক্ষণ আগে। জব্বারের হাতে একটা কাপড়ে মোড়ানো পুটলি নিয়ে হাঁটছিল, বুকের সাথে চেপে ধরে, যেন কোনো শিশুকে আগলে রাখছে সে। পুটলির ভেতর একটা পুরনো কাচের বোতল, মুখ শক্ত করে মোমে সিল করা, তার উপর কাপড় জড়ানো, আর তার ভেতরে বন্দি একজন তার ভেতরে বন্দি, যাকে সে নিজের চোখে দেখেনি কখনো, শুধু শুনেছে হুজুরদের মুখে তাদের অস্তিত্বের কথা। বোতলের গায়ে তাবিজের কাপড় এবং কাগজ দুটি মোড়ানো ছিল বিভিন্ন স্তরে, লাল সুতোয় বাঁধা, আর প্রতিটা স্তরের মাঝে হুজুর নিজের হাতে কালি দিয়ে কিছু লিখে দিয়েছিলেন যা জব্বার পড়তে পারেনি। হুজুর তাকে বলে দিয়েছিলেন নদীর মাছ বরাবর গিয়ে ফেলে দিতে হবে, কোনোভাবেই তীরের কাছে নয়, স্রোতের গভীরে, যেখান থেকে ফিরে আসার পথ সহজ না, যেখানে পানি নিজেই একটা দেয়ালের মতো কাজ করবে। জব্বা প্রথমে রাজি হয়নি এই কাজে, কিন্তু হুজুরের কাছে তার একটা পুরনো ঋণ ছিল। বছর দুয়েক আগে তার ছোট মেয়েটা যখন রাত ভর জ্বরে পুড়েছিল, কোনো ওষুধ কাজ করছিল না, তখন এই হুজুরই তাকে সুস্থ করে তুলেছিল। তাই আজ রাতে না বলতে পারলে জব্বার, জব্বারের বুকের ভেতরটা না কেমন ধুকপুক ধুকপুক করছিল ভয়ে। রাস্তার দুপাশে ধান খেত শুকনো, এবং এই যে মৌসুম, এই মৌসুমে খাঁকা করছিল পুরো মাটি। ফসল কাটার পর পড়ে থাকা নাড়াগুলো বাতাসে হালকা হালকা শব্দ করে, যা প্রায়শই বোঝা যায়, কিন্তু আজ সে শব্দটা নেই। বাতাসে কোনো শব্দ নেই, না ঝিঝি পোকার ডাক, না দূরে কুকুরের চিৎকার, কোনো শব্দ না, না কোনো রাত পাখির ওড়ার শব্দ। এই নিস্তব্ধতাটাই তাকে সবচেয়ে বেশি অস্বস্তির ভিতরে ফেলে দিয়েছে, ডর আর ভয়। যেখানে সবসময় রাতে শব্দ থাকে, সেখানে হঠাৎ যদি শব্দটা না থাকে, এই না থাকাটা যেন একটা সতর্ক বার্তা, যেন প্রকৃতি নিজেই দম বন্ধ করে বসে আছে, যেন সে কোনো কিছু দেখার অপেক্ষায় নিজেই বসে রয়েছে। সে হাঁটছিল, পুটলিটা বুকের সাথে চেপে ধরে, বিড়বিড় করে আয়াদুল কুরসি পড়তে পড়তে, যেভাবে হুজুর শিখিয়ে দিয়েছিল। পেছন থেকে একটা পায়ের শব্দ সে শুনতে পেল, হঠাৎ। শব্দ এভাবেই আসে, মাটিতে পা ঘষার মতো একটা টানা শব্দ। তমকে দাঁড়ায় সে, ফিরে তাকায় ভয়ে, কিন্তু কিছু নেই, শুধু রাস্তার ধুলো আর দূরে একটা বাঁকা গাছের ছায়া। ওই চাঁদের আলোর কারণে একটু নড়ছে মনে হলো বাতাসের রাতেও। আবার হাঁটতে শুরু করে সে, কিন্তু এবার পা দুটো কেমন ভারী লাগছিল তার, যেন মাটি নিচে থেকে টেনে ধরে রাখতে চাইছে। প্রতিটা পদক্ষেপ যেন কাদার ভেতর দিয়ে হাঁটার মতো কষ্টকর। তারপর শব্দটা আবার এলো, এবার একটার বদলে অনেকগুলো পায়ের শব্দ চারদিক থেকে, একে অপরের সাথে মিলিয়ে, যেন কেউ তাকে ঘিরে বৃত্তাকারে হাঁটছে। জব্বার দৌড় দিতে শুরু করে, বোতলটা বুকের মাঝে চেপে রেখে সে ছুটছে, নিঃশ্বাস আটকে যেভাবে মানুষ দৌড় দেয়। কিন্তু রাস্তাটা যেন আর আগের রাস্তার মতো না, যে বাঘটা তার চেনা ছিল, যেখানে বহুবাসে হেঁটেছে দিনের বেলায়, সেটা এখন কোথাও নেই। ধান ক্ষেতের বদলে এখন চারপাশে কাটা ঝোপ, লম্বা লম্বা কাটা গাছ, যেগুলো তার হাতা মানে শার্টের হাতা ছিঁড়ে ফেলেছিল, তার গায়ে আঁচড় দিয়েছিল, আর মাথার উপরে গাছের ডালপালা এমন ভাবে জড়িয়ে গেছে যে চাঁদের কোনো আলো মাটি পর্যন্ত পৌঁছাচ্ছে না। একটা গলা শুনল সে, খুব কাছ থেকে, খুব পাশ থেকে, প্রায় কানের পাশে, যদিও কেউ ছিল না সেইখানে। কোথায় নিয়ে যাচ্ছ আমাদের ভাইকে? গলাটা মানুষের মতো না, তবে বাংলায় বলেছ অবশ্য। প্রতিটা শব্দ যেন গলার ভেতর থেকে না বেরিয়ে সরাসরি মাথার ভেতরে বেজে চলেছে, এরকম মনে হলো যেন হাড়ের ভেতরে কম্পন তুলেছে সেই শব্দ। জব্বা দৌড়াতে দৌড়াতে পেছনে তাকালো না, সামনে একটা নালা পড়ল, লাফ দিয়ে পার হতে গিয়ে হোঁচট খেল, হাঁটু একদম পাথরের সাথে লেগে কেটে পর্যন্ত রক্ত বেরিয়ে গেছে। কিন্তু পুটলিটা সে ছাড়ে না, শক্ত করে চেপে ধরে রাখল বুকের সাথে। উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে গিয়ে দেখল সামনে একটা মূর্তি দাঁড়ানো, লম্বা রোগা, মাথাটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচু, আবার অনেক বেশি মনে হলো যেন নিচের দিকে ঝুঁকে রয়েছে। ঘাড়ে হাড় যেন ভেঙে গিয়েছিল কোনো একদিন, আর সেইভাবে যেন জোরে লেগে আছে বাঁকা অবস্থায়। তার শরীরের রং মাটির মতো ধূসর, চামড়া যেন হাড়ের সাথে আলাদাভাবে ঝুলে আছে, প্রতিটা নড়াচড়ায় শুকনো পাতার মতো একটা খসখস শব্দ। জব্বা ডান দিকে ঘুরে গেল, কিন্তু সেই দিকেও আরেকটা অবরোধ দাঁড়ানো। তার হাত ধরে স্বাভাবিকের চেয়ে লম্বা, আঙ্গুলগুলো মাটি পর্যন্ত ঝুলে আছে, নখগুলো লম্বা কালচে, মাটি খামচে ধরার মতো করে পাকানো। সে আর পথ খুঁজে পাচ্ছে না, চারদিকে ঘুরপাক খেতে খেতে বুঝল এই জায়গাটা সে চেনেই না, তার নিজের গ্রামের রাস্তায় মতো হতেই পারে না। গাছগুলো অচেনা, মাটির রঙও যেন বদলে গেছে, কালচে হয়ে গেছে যেন সবকিছু, যেন কেউ মাটির উপর দিয়ে আগুন টেনে নিয়ে গেছে অনেক আগে, আগুন টেনে নিয়ে গেছে অনেক আগে। বাতাসে একটা পোড়া গন্ধ, আর তার সাথে মিশে রয়েছে একটা গন্ধ, কিছুটা পচা মাংসের মতো, পচে যাওয়া মাংস, কিছুটা মিষ্টি আর কিছুটা তীব্র। আশপাশে আগুনের বা মৃতদেহের কোন চিহ্ন নেই। হাঁটু গেড়ে বসে পড়ল ক্লান্ত দেশে মাটির উপরে, পুটলিটা বুকের সাথে সে জড়িয়ে ধরেছে তখনও, মুখে যা আসছিল দোয়া কালাম সব সে বিড় বিড় করে বলতে শুরু করলো, কিন্তু গলা দিয়ে না, ভয়ে স্বর বেরোচ্ছিল না ঠিক মতো। প্রতিটা শব্দ যেন গলার মধ্যে আটকে যাচ্ছিল, বাতাস ভারী হয়ে উঠেছিল ফুসফুসের ভেতরে, যেন কেউ তার বুকের উপর চেপে বসে রয়েছে। সে বুঝতে পারছিল তাকে ঘিরে ধরা হয়েছে বৃত্তের মতো করে, আর সেই বৃত্তটা ক্রমশ ছোট হয়ে আসছে। প্রতিটা অবয়ব এক পা করে এগিয়ে আসছে তার দিকে। এই সময় মাঝে মাঝে মানুষের হাত পা কাঁপে, চোখের দৃষ্টি কাঁপতে শুরু করে, দৃষ্টিসীমা ক্ষীণ হয়ে ছোট হয়ে আসে। একটা হাত এসে তার কাজ স্পর্শ করল পেছন থেকে, অনুভূতি বরফের মতো, হয়তো হয়তো বরফের মতো, কিন্তু সেই সাথে একটা পুরো অনুভূতি ছিল, যেন ঠান্ডা আর আগুন একসাথে ছুঁয়ে যাচ্ছে চামড়ায়। জব্বা চিৎকার করে সামনের দিকে ঝুঁকে পড়ল, আতঙ্কের কারণে পুটলিটা মাটিতে পড়ে গেল সামান্য দূরে। সে হামাগুড়ি দিয়ে সেটা ধরতে গেল, কিন্তু ততক্ষণে একটা লম্বা আঙ্গুল তার গোড়ালি জড়িয়ে ধরেছে, টেনে নিয়ে যাচ্ছে তাকে পেছনের দিকে। শেষবারের মতো সে যা দেখেছিল তা ছিল একজোড়া চোখ, লাল নয়, কালো নয়, বরং এমন এক রং যার কোন নাম নেই মানুষের ভাষায়, ঘূর্ণায়মান, যেন নিজের ভেতরে ভাঁজ হয়ে যাচ্ছে বারবার। তার একেবারে সামনে, খুব কাছে, প্রায় নাকের ডগায় সেই চোখ জোড়া তাকিয়েছিল তার দিকে। কোন ক্লেশ মাত্র ছিল না সেই চোখে, যেন একটা পোকাকে পর্যবেক্ষণ করছে কেউ। তারপর অন্ধকার আরো গাঢ় হয়ে গেল, আর জব্বারের চিৎকার রাতের নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেল। কেউ শুনতে পেল না, কারো শুনতে পাওয়ার কথাও নয়, কোনো কুকুরও ডেকে উঠল না, দূরের কোনো বাড়ি থেকে কোনো শব্দও কেউ পেল না। ওদিকে সেই গ্রামেরই আরেক জায়গায় আরেক ঘরের কথা, যেই ঘরের ভেতরে তখন আলো কাঁপছিল দেয়ালে অদ্ভুত ছায়া ফেলে, কুপিবাতির আলো। মেঝেতে বসে রয়েছে রশির, দুই হাত পিঠের পেছনে বাঁধা মোটা দড়ি দিয়ে, পা দুটো একসাথে বাঁধা আরেকটা দড়িতে। তার চারপাশে গোল হয়ে বসে আছেন তিনজন বুজুর্গ, প্রত্যেকের হাতে তসবিহ, ঠোঁটে অবিরাম আয়াতুল কুরসি সহ অন্যান্য সমস্ত আয়াত, কপালে তাদের ঘাম জমে আছে, যদিও ঘরটা প্রচন্ড গরম না। রশিদের চোখ দুটো স্বাভাবিক না, মনে দুটো যেন ভেতরের দিকে ঘুরে আছে, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে সেই সাদার ভেতর দিয়ে একটা কালচে ছায়া যেন নড়ে উঠে মনের মতো, যেন কিছু একটা চোখের পেছন থেকে বাইরের দিকে দেখার চেষ্টা করছে। রশিদের শরীরটা মাঝে মধ্যে কেঁপে উঠছিল প্রবল শক্তিতে, দড়ির বাঁধন কাঁপিয়ে দিচ্ছিল কাঠের খুঁটি, আবার হঠাৎ স্থির হয়ে যাচ্ছিল পাথরের মতো, নিঃশ্বাস যেন থেমে যাচ্ছিল কয়েক মুহূর্তের জন্য, মুখ দিয়ে একটা গলা বেরোচ্ছিল যেটা রশিদের নিজের গলা কোনো মতেই নয়, ভারী ফ্যাসফেসে খসখসে, প্রতিটা শব্দে শেষে একটা টানা শব্দ, যেন কেউ পাথরের উপর ধাতু ঘুষছে ধীরে ধীরে। ওকে বলেছিলাম নদীর মাঝ অবধি না নিয়ে যেতে, ওকে বলেছিলাম নদীর মাঝ অবধি না নিয়ে যেতে, গলাটা বলল সে কথা, ঠোঁট নড়ছিল কিন্তু শটটা যেন অন্যদিক দিয়ে আসছিল, কিন্তু সে থামল না। আমার ভাইকে বোতলে বন্দি করে নিয়ে যাচ্ছিল যেন এক টুকরো কাঠ, যেন কিছুই না, যেন কোনো প্রাণ নেই তার ভেতরে। আমরা তাকে অনেকবার সুযোগ দিয়েছিলাম ফিরে যাওয়ার, পথের পাকেই আমরা তাকে শব্দ শুনিয়েছিলাম যে শব্দ সাধারণ মানুষ দৌড় দেয়, দ্বিতীয় বাকে ছায়া দেখিয়েছিলাম তাকে, কিন্তু সে শোনেনি। মানুষেরা এমনই, সাবধানবাণী শুনতে জানে না, শুধু ভয় পেতে জানে, আর ভয় পাওয়া সাবধান হওয়া এক জিনিস নয়, বাঁচা ধর। রশিদের শরীরের ভেতরের সেই জিনিসটা যেন হাসল, সে হাসিটা মানুষের হাসি নয়, এবং একটানা একটা কর্কশ শব্দ, যেন গলার ভেতর কিছু ছিঁড়ে যাচ্ছে বারবার, একই সাথে অনেকগুলো গলার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল সেখান থেকে, যদিও ঘরে একজনই বসেছিল। কি করেছে জানতে চাস? প্রথমে তার পা ধরে টেনে ফেলে দিলাম মাটির উপরে, সে চিৎকার করল, কিন্তু আশপাশে কেউ ছিল না শোনার, শুধু রাতের বাতাস তার চিৎকার গিলে নিল নিঃশব্দে, বই ছিল না কিন্তু কোনো বাতাস। তারপর আমার দুই ভাই তার দুই হাত ধরে টানতে শুরু করে উল্টো দিক থেকে, ধীরে ধীরে, যতক্ষণ না কাঁধের হার ওই যে জোড়া সেই জোড়া থেকে আলগা না হয়। সেই শব্দটা তোমরা মানুষেরা কল্পনা করতে পারো না, কাঁচা মাংসের ভেতর হা সরে যাওয়ার শব্দটা অনেক অদ্ভুত, কিছুটা ভেজা, একেবারে ভোতা, যেন কেউ ভেজা কাপড় মোচড় দিচ্ছে, প্রথমে ডানকা তারপরে পাম, দুটো আলাদা শব্দ, দুটো আলাদা চিৎকার। সে তখনও বেঁচে ছিল, চিৎকার করার শক্তিও প্রায় শেষ হয়ে এসেছিল, আসে তো সবারই সব, গলা ভেঙে গিয়েছিল চিৎকারের কারণে, কিন্তু চোখ দুটো খোলা ছিল, আমাদের দেখছিল, ভয়ে মৃত্যু ভয়ে আমাদেরকে সে দেখছিল তখন। আমরা তাকে চোখ কিন্তু বন্ধ করতে দিইনি, আমরা কিন্তু তাকে দেখতে দিয়েছি সব। একজন তার মুখের চোয়াল দুই পাশ থেকে চেপে ধরে রেখেছিল যাতে সে চোখ সরাতে না পারে আমাদের দিক থেকে, প্রতিটা মুহূর্ত তাকে দেখতে হয় যেন, সেই ব্যবস্থাই আমরা করেছিলাম। তারপর নখ দিয়ে শুরু করলাম তার বুকের চামড়া তোলার কাজ, মানুষের চামড়া তত শক্ত না যতটা তোমরা ভাবো। একবার প্রথম আঁচড়টা বসিয়ে দিলে পাখিটা নিজে থেকে খুলে আসে আস্তে আস্তে, স্তরে স্তরে, যেমন পাকা ফলের খোসা ছড়ানো হয় ওইভাবে, প্রথম রেখাটা বুকের মাঝখান থেকে নাভি পর্যন্ত, তারপর দুই পাশে শাখা বের করলাম, যেন গাছের ডাল আছে তার শরীরের উপরে, রক্তে রক্তের গন্ধ, রক্তের গন্ধ তখন এমন গাঢ় হয়ে উঠেছিল বাতাসে যে আমার আরেক ভাই আর নিজেকে সামলাতে পারল না, সামলাতে পারেনি, ঝাঁপিয়ে পড়ে তার পেটের উপরে, মুখ ডুবিয়ে দিল সেই খোলা ক্ষতর ভেতরে। পেট কাটা শব্দ কিন্তু একটু আলাদা, বুকের চামড়ার চেয়ে নরম, কিন্তু ভেতরে যা থাকে তা অনেক বেশি, অনেক ঢের। আমার ভাই যখন হাত ঢুকিয়ে দিল ভেতরে, নাড়ি বুড়ি টেনে বের করতে লাগলো আঙ্গুল জড়িয়ে। ওই সময় সব বেঁচে ছিল, আরেকবার চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে শুধু একটা ভেজা ভেজা ক্লান্তি মাখা একটা শব্দ বেরোয়। মনে করে যে তার গলার ভেতরে বুদবুদ ফুটে উঠেছে, রক্ত উঠে আসছিল মুখ দিয়ে নাক দিয়ে, পানি গড়িয়ে পড়ছিল চোখের কোণা দিয়ে। অবশ্য আমরা তাড়াহুড়ো করিনি, সময় আমাদের হাতে অফুরন্ত, বুঝলে? অফুরন্ত সময়, তোমাদের মানুষদের সময় সীমিত। তোমরা কাউকে খুন করলে সেখান থেকে পালিয়ে যাও দূর, কিন্তু আমরা ভিন্ন। তোমরা তাড়াহুড়ো করো সবকিছুতে, এমনকি মরার সময়ও দ্রুত শেষ করতে চাও কষ্ট, কিন্তু আমরা তাকে সময় দিলাম, সময় সময় ডাই, প্রতিটা মুহূর্ত পুরোপুরি অনুভব করতে দিলাম তাকে, প্রতিটা আঙ্গুল আলাদা আলাদা করে ভাঙলাম একটা একটা করে, যাতে প্রতিটা ভাঙার শব্দ আলাদা ভাবে শোনা যায়, ভিন্ন ভাবে ভিন্ন কৌশলে তার আঙ্গুলগুলো ভাঙছিলাম। প্রথমে ডান হাতের আঙ্গুল, করে আঙ্গুল হতে পারো, তারপর তর্জন, তারপর বাকি প্রতিটা মাঝে একটু বিরতি দিয়ে, যাতে ব্যথাটা একটু জমতে দেওয়া যায় ভালো করে। তারপর পায়ের পাতা, গোড়ালের হাড়, হাঁটুর জোড়া, সব কিছু ভেঙে দিলাম একে একে, কিন্তু তাকে তখনও বাঁচিয়ে রাখলাম যতক্ষণ সম্ভব, কারণ মৃত্যু হলে তো কষ্ট থেমে যাবে, আর আমরা চাইনি কষ্ট থামুক এত সহজে। তার শরীরটা তখন আর শরীর বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কি জানো, যদি দেখতে দেখতে কিরকম ভাঙা হাড়, ভাঙা হাড় আর ছেঁড়া মাংসের একটা স্তূপ। কিন্তু চোখ দুটো তখনও খোলা, তখনও হয়তো হয়তো দিচ্ছিল। সবশেষে সে যখন নড় ছিল না, কথাও বলছিল না, শুধু দমটা চলে যাওয়া বাকি তার বুকের ভেতর থেকে, চোখ দুটো কিন্তু তখনও খোলা, কিন্তু ভেতরে কিছু নেই, শুধু শূন্যতা। তখন তখন আমরা তার মাথাটা আলাদা করে দিলাম শরীর থেকে, যা দিলাম আলাদা করে। ঘাড়ের হাড় সহজে ভাঙে না, বিশেষ করে যখন শরীর নিস্তেজ হয়ে যায়, কারণ মাংস শক্ত হয়ে যায় শেষ মুহূর্তের আতঙ্কে, টাইট হয়, টাইট শক্ত। অনেকক্ষণ লাগলো আমাদের, লাগলো অনেকক্ষণ, অনেক টানা টানি, শেষে একটা মোচড়ে হাড় ভেঙে গেল আর মাথাটা আলাদা হয়ে পড়ল মাটিতে। চোখ দুটো কিন্তু তখনও খোলা, তখনও খোলা, যেন সে হয়তো এখনো মৃত্যুকেই দেখছে। আর বোতলটা, বোতলটা আমরা খুঁজে বের করলাম তার হাতের মুঠো থেকে কিছুটা দূরে, যখন ছিল সেইখান থেকে সে কিভাবে যেন নিজের হাতের মুঠে আবারও বোতলটা নিয়ে নিচ্ছে। মৃত্যুর পরও শক্ত করে ধরে রাখা ছিল আঙুলগুলো, ভাঙার সময় বোতলটাকে সে আঙুলগুলো জড়িয়ে রেখেছিল। অবশ্য ভেঙে ফেলেছে আঙুল, খুলতে কষ্ট হওয়ার তো কথাই নয়। সেটা আমার ভাইয়ের বন্দিত্ব, তার জেলখানা, তোমাদের মানুষদের বানানো একটা কাছের কারাগার। আমরা তাকে মুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু তাবিজের বাঁধন সহজে খোলে না, কাগজে প্রতিটা স্তর যেন একটা করে দেয়াল। আর এখন আমি এইখানে এই শরীরে তোমাদের সাথে কথা বলছি, যতক্ষণ না আমার ভাই মুক্তি পায় ততক্ষণ আমি লোকটার ভেতর থেকে যাচ্ছি না, প্রতিদিন প্রতি রাত যতদিন লাগে আমি যাচ্ছি না। মাওলানা ইউনুস চোখ বন্ধ করে দ্রুত কিছু আয়াত পড়তে শুরু করলেন, তখন তাদের ভেতরে ভয় ভয় তখন কাজ করছিল অনেক। বাকি দুজনও তাল মেলালেন তার সাথে, স্বরগুলো একসাথে মিশে একটা গমগমে ধ্বনি তৈরি করলো ঘরের ভেতর। রশিদের শরীরটা আবার কেঁপে ওঠে, আবার প্রচন্ড শক্তিতে দড়ি বাঁধা হাত দুটো পিঠের পেছনে মোচড় খেতে লাগলো। কাঠের যে খুঁটি কাঁপছিল যার সাথে তাকে বাঁধা, সেই খুঁটিটা যেন মোচড়াচ্ছে সে তখন। তার মুখ থেকে সেই গলা আরেকবার বলল, একদম নিচু স্বরে, ফিস ফিস করে, কিন্তু ওই যে ফিস ফিসের স্বরের একটা ভয়ঙ্কর শব্দ আর একটা ভয়ঙ্কর ওজন রয়েছে। সেইভাবে সে বলল, তোমরা যদি বোতলটা খুলে দাও আমি চলে যাব শান্তিতে। আর এই লোকটাকেও মুক্তি দেব। যদি না দাও তবে জব্বারের মতো আরো অনেককে হাঁটাবো ওই রাস্তায় অন্ধকারে একা পুটলি হাতে, আর আমরা হাঁটিয়ে অপেক্ষা করবো সেইখানে যেমন অপেক্ষা করেছি এতদিন। আমাদের কোনো তাড়াহুড়ো নেই। কবিবাতি শিকাটা হঠাৎ একবার কেঁপে উঠে দপ করে নেমে গেল, যদিও ঘরের ভেতরে কোনো বাতাস ছিল না, আর ঘরটা কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। শুধু রশিদের ভেতরে সেই সত্তা, সে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল অন্ধকারে। ঘরের ভেতরে তখনও সেই থমথমে নীরবতা। সেই কুপিবাতি আবার চলে উঠেছে কারো হাত ছাড়া। শিখাটা এবার স্থির, তবে কাঁপছে না। রশিদের শরীর ঢলে পড়েছিল এক পাশে, কিন্তু আবার সোজা হয়ে বসল। মাথাটা ধীরে ধীরে উঁচু হল। ঘাড়ের প্রতিটা কষের উকাশ আলাদাভাবে আলাদাভাবে নড়তে শুরু করল। সে গলা আবার শুরু করল, আবার কথা বলতে শুরু করল, এবার একটু ধীরে, যেন কোনো পুরনো গল্প সে বলতে চায়। তোমরা জিজ্ঞেস করনি কিভাবে আমি এই শরীরে ঢুকেছিলাম? জিজ্ঞেস করো, শুনতে চাইলে বলি। বলো না ইউনুস, কিছু বলার আগে দ্বিতীয় বুজুর্গ হাফেজ সালাম মাথা নাড়িয়ে ইশারা করলেন বলতে। জিনিসটা রশিদের ভেতরে থাকা সে জিনিসটা হাসলো আবার, সে কর্কশ ছেঁড়া এবং শয়তানের মতো হাসি, ফাটা গলার। এই রশিদ নামের লোকটা 3 বছর আগে একটা পুরনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটেছিল সন্ধ্যাবেলা একা, কারণ তার বাড়ি ফেরার পথ ছিল সেই পাশ দিয়ে। কবরস্থানে কোনে একটা ভাঙা কবর ছিল, যার উপর কেউ বছরের পর বছর পা রেখে হাঁটত সম্মান না দেখিয়ে। সেই কবরের নিচে আমি বাস করতাম বহু কাল ধরে। রশিদ সেদিন পেশাব করে দিয়েছিল সেই কবরের গায়ে, জেনে বুঝে করুক বা না জেনে বুঝে করুক, অন্ধকারে পথ চিন্তা না করে। সেই মুহূর্তে আমি তার শরীরে প্রবেশের অনুমতি পেয়ে গেলাম, কারণ সে নিজেই দরজা খুলে দিয়েছিল আমার জন্য, না বুঝে অথবা বুঝে। কয়েক মাস আমি চুপচাপ ছিলাম তার ভিতরে, দেখছিলাম শিখছিলাম তার জীবনের ধরন, কিভাবে সে কর্ম করে সারাদিন, তার কথা বলার ধরন, তার বাচনভঙ্গি, সবকিছু, তার ভয় আর তার দুর্বলতা। মানুষের শরীর একটা ঘরের মতো, প্রথমে অতিথির মতো ঢোকো, তারপর ধীরে ধীরে মালিক হয়ে উঠো। রশিদ প্রথম প্রথম বুঝতেই পারিনি কিছু বদলে যাচ্ছে ভেতরে ভেতরে, শুধু মাঝে মাঝে মাথা ব্যথা করতো, সেটা সেটা রাতেবেলা ঘুম ভেঙে যেত ওর অকারণে, কারণ ও তো সেটা বুঝতে পারছে না যে ওর সাথে আমি রয়েছি। আয়নার নিজের মুখ দেখলে মাঝে মাঝে ওর মনে হতো যে সে অচেনা কাউকে দেখছে। তারপর আমি শক্ত হতে শুরু করলাম, তার ইচ্ছার উপর আমার ইচ্ছা চাপাতে শুরু করলাম, আর একটু 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 করে, যেমন পানি পাথরকে ক্ষয় করে দেয় ধীরে ধীরে, বছরের পর বছর, বছরের পর বছর, ঠিক সেইভাবেই। এই অবস্থায় হঠাৎ মৌলানা ইউনুস শান্ত করা জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার, কোন এলাকার জিন তুমি? যেহেতু কথা মাঝখানে বাধা পড়ে গিয়েছিল, সে এমন ভাবে তাকিয়ে রইল সবার দিকে যেন সে চিন্তা করছে এখন কি উত্তর দেবে। তার মুখ কিন্তু খোলা, রশিদের শরীরের ভেতরে যেহেতু সে রয়েছিল, তার মুখ কিন্তু খোলা। এবার সে বলে, আমরা দেশের নই রে, যে দেশে তোমরা বাস করো আমরা এদেশের নই, আমরা এসেছি সীমান্তের ওই পাহাড় থেকে, পাহাড়ি এলাকার পুরনো গুহা থেকে, যেখানে মানুষের পা পড়ে না শত বছরও, কোনো মতেই পড়ে না। সে গুহার নিচে একটা পুরনো বসতি ছিল আমাদের গোত্রের, বহু প্রজন্ম ধরে। তোমাদের ভাষায় বলা যায় আমরা ওই দেশের ওই এলাকার অধিবাসী, যার নাম নিতে চাই না তোমাদের সামনে, কারণ নাম বললে একটা টান তৈরি হয়, আবেগ তৈরি হয়, মায়া তৈরি হয়, আর টান তৈরি হলে ডাক আসে। শুধু এরকম জেনে রাখো, আমরা এসেছি অনেক দূর থেকে, শুধু আমার ভাইকে খুঁজতে, যাকে বছর পাঁচেক আগে তোমাদেরই এক খুঁজুর বন্দি করেছিল বোতলে, আর সেই বোতল পাচার হয়ে এসেছিল এই দেশে। হাফেজ সালাম চোখ ছোট করে জিজ্ঞেস করলেন, আর তোমার উদ্দেশ্য কি? শুধু কি ভাইকে মুক্ত করা? জিনিসটা আবার কিছুক্ষণ চুপ করে থাকল, যেন উত্তরটা সে গুছিয়ে দিচ্ছে। তারপর যখন বলল, স্বরে অন্যরকম একটা ঠান্ডা মিশে গেল, আগের রাগে স্বরের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর স্বর। শুধু ভাইকে মুক্ত করা নয় রে, আমার ভাই মুক্ত হলে আমরা দুজন মিলে গ্রামে ফিরব না, শুধু প্রতিশোধ নিতে। আমরা প্রতিশোধ নিতে ফিরছি না, আমরা ফিরব এই গ্রামের প্রতিটা ঘরে ঢোকার জন্য। আমরা চাই এই গ্রামের প্রতিটা ঘরে ঢুকতে, একটা একটা করে, যেমন আমি রশিদের ঘরে ঢুকেছিলাম। আমরা চাই প্রতিটা শিশুর জন্মের আগেই তার রক্তে আমাদের ছায়া মিশে দিতে, যাতে সে বড় হয়ে নিজের অজান্তেই আমাদের হয়ে কাজ করে। আমরা চাই এই মাটির নিচে যত পুরনো কবর আছে, যত পুরনো আত্মা ঘুমিয়ে রয়েছে, তাদের সুরত নিয়ে বাকিদেরকে জাগিয়ে তুলতে, আর তাদের দিয়ে এই গ্রামটাকে ভেতর থেকে খেয়ে ফেলতে, যাতে করে মানুষ মনে করে মরা ফিরে এসছে। মরা ধীরে ধীরে যেভাবে উই পোকা কাঠ খেয়ে ভেতর থেকে কাঠকে ফাঁকা করে দেয়, বাইরে থেকে বোঝা যায় না কতটা ফাঁপা হয়ে গিয়েছে যতক্ষণ না পুরো কাঠামো ভেঙে না পড়ে, ঠিক সেইভাবে আমাদের গোত্রে এমন অনেকে আছে যারা এই কাজে আমাদের সাহায্য করবে। কারণ তোমরা মানুষেরা প্রতিদিন আমাদের অসংখ্য ভাই বোনদেরকে কষ্ট দাও, পুড়িয়ে কষ্ট দাও, মন্ত্র দিয়ে কষ্ট দাও, দোয়া কালাম দিয়ে কষ্ট দাও, শুধু নিজেদের নিরাপত্তার জন্য। আমরা চাই সে হিসাব মিটাতে, এক প্রজন্ম দিয়ে নয়, বহু প্রজন্ম ধরে। এটাই আমার আসল উদ্দেশ্য, আর এটাই আমার গোত্রের উদ্দেশ্য। তোমরা যতই আয়াত করো না কেন, যত তাবিজ বাঁধো, আমরা সময়ের সাথে অপেক্ষা করতে চাই, কারণ সময় আমাদের বন্ধু, তোমাদের শত্রু। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আবার তিনজন বুজুর্গের মুখ পাংশু হয়ে গেছে এই কথা শুনে। মাওলানা ইউনুস তাসবি শক্ত করে চেপে তোলেন হাতের মুঠোয়, আঙ্গুগুলো সেই চাপে সাদা হয়ে গেছে। পরের রাতে তারা আবার প্রস্তুত হলেন, এবার শুধু তিনজন নয়, সাথে যোগ দিলেন আরো দুজন। একজন পীর সাহেব, যিনি দূরের এক এলাকা থেকে এসেছেন খবর পেয়ে, আরেকজন তরুণ হাফেজ, যার কণ্ঠস্বর অসাধারণ, যিনি একটানা কোরআন তেলাওয়াত করতে পারেন ক্লান্তি ছাড়াই। ঘরের চার কোণে এবার চারটা মোমবাতি জ্বালানো হল। মেঝেতে আঁকা হল একটা বৃত্ত সাদা চক দিয়ে, তার চারপাশে আরবি অক্ষরে লেখা আয়াত। রশিদকে সেই বৃত্তের মাঝখানে বসানো হল, হাত পা বাঁধা আরো শক্ত করে এবার, কারণ গত রাতের অভিজ্ঞতার পর তারা বুঝেছিলেন এই জিনিস সহজে হার মানবে না। রাত বাড়ার সাথে সাথে রশিদের শরীর আবার কাঁপতে শুরু করলো আগের মতো। প্রথমে হালকা কাঁপল, তারপর ক্রমশ তীব্র হতে লাগলো সে কাঁপুনি, যতক্ষণ না তার পুরো শরীর ছাঁকুনি দিয়ে উঠতে লাগলো বৃত্তের ভেতরে। মুখ থেকে সেই ভারী গলা বেরিয়ে এলো। এবার প্রথমেই রাগে কাঁপতে লাগলো সে। সে বলে, তোমরা ভাবছো এই চক আর কয়েকটা কাগজে লেখা আমাকে আটকাবে? আমি এসেছি এমন জায়গা থেকে যেখানে তোমাদের চেয়ে বড় আলেমরাও আমাদের সামনে আমাদেরকে কিছু করতে পারে না। তখন পীর সাহেব গেলেন, হাতে একটা লোহার পাত্র, তাতে জ্বলন্ত কিছু আর কয়েকটা বিশেষ উপাদান যা তিনি নিজেই তৈরি করেছেন বছরের পর বছর ধরে। ধোঁয়াটা রশিদের চারপাশে ঘুরতে লাগলো, আর জিনিসটা চিৎকার করে উঠল। প্রথমবারের মতো যন্ত্রণার স্বর শোনা গেল সেই গলায়। এটা কি করছো? এই ধোঁয়া আমার, এই কথা বলে সে শেষ করতে পারল না। রশিদের শরীর মেঝেতে আছড়ে পড়ল, পিঠ কিছুটা বাঁকা হয়ে গেল, মুখ দিয়ে গোগানের শব্দ বের হতে শুরু করলো অনেক জোরে অনেক জোরে। তরুণ হাফেজ তেলাওয়াত শুরু করলেন উত্তর স্বরে, তার কণ্ঠ ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। রশিদের শরীর থেকে কালচে ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু বৃত্তের সীমানায় এসে যেন কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল বারবার। জিনিসটা গর্জে উঠল, তোমরা আমাকে আটকাতে পারবে না, আমার গোত্র আসছে, তারা এই গ্রাম ধ্বংস করে দেবে। ঠিক তখনই বাড়ি থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো দূরে হয়তো বজ্রপাত, কিন্তু শব্দটা ক্রমশ কাছে আসতে লাগলো তাদের, আর তার সাথে একটা ভারী বাতাসের চাপ অনুভব হলো, যেন কিছু একটা প্রচণ্ড বেগে নেমে আসছে আকাশ থেকে সরাসরি বাড়ির উপর। ঘরের জানালা দিয়ে হঠাৎ একটা তীব্র আলো ঢুকল, নীলচে সাদা, যা যে কোনো বৈদ্যুতিক আলোর মতো নয়। বাইরের উঠোনে সবাই শুনতে পেল একটা প্রচন্ড শব্দ, যেন অনেকগুলো ঘোড়ার খুরের আওয়াজ একসাথে মাটিতে আছড়ে পড়ল। কিন্তু সেখানে কোনো ঘোড়া চোখে দেখা যাচ্ছিল না, শুধু বাতাসে উঠছিল ধুলো প্রচন্ড বেগে, যেন অদৃশ্য কিছু একটা মাটি স্পর্শ করেছে সবের মধ্যে। ঘরের ভেতরে রশিদের শরীর হঠাৎ একদম স্থির হয়ে গেল। জিনিসটার গলা এবার আর রাগে ভরা ছিল না, বরং তাতে একটা স্পষ্ট আতঙ্কের ছাপ আর কিছুটা কনফিউশন। সে বলছিল, না 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 না, এ হতে পারে না, এত তাড়াতাড়ি এ হতে পারে না। দরজাটা নিজে থেকেই খুলে গেল, যদিও কেউ ছুঁয়ে দেখেনি সেই জায়গাটা। উঠোনের অন্ধকার থেকে একটা অবয়বে গিয়েলো ধীর পায়ে, ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। লম্বা প্রায় 7 ফুটের মতো উচ্চতা, গায়ে একটা কালো আলখেল্লার মতো পোশাক, যা প্রান্তগুলোর বাতাসে উঠছিল, যদিও ঘরের ভেতরে কোনো বাতাস ছিল না তখন। মাথায় একটা পাগড়ির মতো কিছু, যার ভাঁজে ভাঁজে ছোট ছোট আলোর বিন্দু জ্বলছিল আর নিভছিল তারার মতো করে, মিটমিট করে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, একটা অস্পষ্ট আভার মধ্যে ঢাকছে, কিন্তু তার ভেতর থেকে দুটো চোখ জ্বলছিল সোনালি আলোয়, স্থির এবং শান্ত। কিন্তু সেই শান্ত থাকার মধ্যে এক ভয়ঙ্কর প্রতিত্বের ছাপ রয়েছে। বুজুগরা সবাই পিছিয়ে গেলেন এক ধাপ, বিস্ময় আর ভয়ে মিশে গেল তাদের চোখ মুখ, যেন একই জায়গায়। এই অস্তিত্ব যে কিছুর থেকে সম্পূর্ণ আলাদা, যা তারা এতদিনের অভিজ্ঞতা কখনো দেখেননি। রশিদের ভেতরের জিনিসটা কাঁপতে লাগলো, এবার ভয়ে। রশিদ, আপনি এখানে কেন এসছেন? এইটা তো আমার জায়গা, এটা আমার ব্যাপার, আমার ভাইয়ের ব্যাপার। আগন্তুকের কণ্ঠস্বরের ভেতরে গমগম করে উঠল, গমগম। কিন্তু সেই স্বরে কোনো উত্তেজনা ছিল না, শুধু একটা ভারী নিয়ন্ত্রিত ক্ষমতা ওজন। তোমার ভাইয়ের ব্যাপার তোমার একার নয়, তুমি আমার অনুমতি ছাড়া মানুষের জগতে ঢুকেছ, একটা মানুষের শরীর দখল করেছ, আর এখন একটা মোটা গ্রাম ধ্বংস করার পরিকল্পনা করছ আমার নাম ব্যবহার করে। আমার নাম, আমার গোত্রের নাম ব্যবহার করে আমাদের আইন ভঙ্গ করে কি করেছ তুমি এতদিন, কি করেছ? সে বলল, মানে সেই এন্টিটি বলল, আমি শুধু ন্যায় বিচার চেয়েছি। জিনিসটা চিৎকার করে উঠল রশিদের গলার দিকে, আমার ভাইকে বন্দি করা হয়েছে অন্যায়ভাবে। তোমার ভাইকে বন্দি করা হয়েছে কারণ সে একটা শিশুকে আক্রমণ করেছিল, নিরপরাধ একটা বাচ্চা, যার কোনো দোষ ছিল না। আমাদের আইনেও এটা অপরাধ। তুমি সেই সত্যিটা লুকিয়ে গেছো, শুধু প্রতিশোধের গল্প বলেছে। আমি সব জানি, কারণ তোমার চোখ সব দিকে পৌঁছায়। সর্দার এক পায়ে গিয়ে এলেন বৃত্তের কাছে। বৃত্তের সাদা রেখাগুলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তার উপস্থিতিতে, যেন তার শক্তি সেই মানুষের আঁকা সীমানাকে আরো দৃঢ় করে দিচ্ছে। তিনি হাত তুললেন, লম্বা আঙ্গুলগুলো মেলে ধরলেন রশিদের দিকে। ফিরে এসো তোমার জায়গায়, এই খেলা শেষ। রশিদের শরীর প্রচন্ড ঝাঁকুনি দিল, মুখ দিয়ে একটা দীর্ঘ দীর্ঘ ভয়ঙ্কর চিৎকার এবং মানুষ আর অমানুষের দুইটা গলার মিশ্রণ। বাতাসে একটা অদ্ভুত কালচে ধোয়ার কুণ্ডলী যা স্পষ্ট হয়ে উঠল, রশিদের মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। সর্দারের নির্দেশনার বিরুদ্ধে যেন প্রাণপণ লড়াই করছে সে, কিন্তু ব্যর্থ হচ্ছে প্রতিটা মুহূর্তে। পীর সাহেব দ্রুত এগিয়ে দিতে গিয়ে বোতলটা তুলে ধরলেন। মুখ শুধু রাখলেন প্রস্তুত অবস্থায়। সর্দার একবার তাকালেন তার নিজের দিকে, মাথা নেড়ে সম্মতি জানালেন। ধোয়ার কুণ্ডলিটা রশিদের মুখ থেকে সম্পূর্ণ বেরিয়ে এলো অন্ধকারে, সম্পূর্ণ বেরিয়ে এলো অন্ধকারে। ঘরের বাতাসে কিছুক্ষণ ঘুরপাক খায়, চিৎকার করতে লাগলো একটা, তারপর সর্দারের অদৃশ্য কোন এক অদ্ভুত টানে বোতলের মুখের দিকে সেই জিনকে টানতে শুরু করল। এক বিশেষ শক্তি। জিনিসটা শেষ চেষ্টা করলো পালানো, ঘরের ছাদের দিকে উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সর্দার শুধু হাতটা একটু মুষড়ে দিলেন বাতাসে, আর সেই ধোয়া পুরোপুরি টেনে নেওয়া হলো বোতলের ভেতরে। শেষ একটা তীক্ষ্ণ চিৎকারের শব্দ শোনা গেল কাঁচের ভেতর থেকে, তারপর নিরবতা। পীর সাহেব দ্রুত হাতে বোতলের মুখ বন্ধ করে দিলেন, নতুন দাবি জড়িয়ে দিলেন কয়েক স্তরে, লাল সুতোয় শক্ত করে বাঁধলেন তিনি। রশিদের শরীর নেমে যেতে ঢলে পড়ল নিস্তেজ, কিন্তু বুক ওঠানামা করছিল স্বাভাবিক ছন্দে। এখন চোখ দুটো বন্ধ, মুখে একটা ক্লান্তি এবং শান্তির একটা ছাপ যা এতক্ষণ ছিল না বা এতদিন ছিল না তার মুখে। সর্দার ঘরের ভেতরে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, তার সোনালী চোখ জোড়া বুজুগদের দিকে ঘুরল। এবার সে বলল, এই বোতল তোমাদের হাতে থাকবে, কিন্তু সাবধান থেকো, এই জিনের অন্য সহচররাও আছে, যারা এখনো জানে না তাদের ভাই বন্দি হয়েছে দ্বিতীয়বার, তারা খুঁজবে, একদিন আসবে। আমি আজ এসেছি কারণ আইন ভঙ্গ হয়েছিল, এটা আমি সবসময় আসব না, পরের বার নিজেদের রক্ষার প্রস্তুতি নিজেরা নিয়ে রেখো। কথাগুলো বলে তিনি ধীরে ধীরে দরজার দিকে ফিরে গেলেন। আলখেল্লার প্রান্ত নিজেদের স্পর্শ না করেই ভাসতে লাগল, আর বাইরে উঠোনে সে আগে শব্দটা আবার শোনা গেল, এবার বিপরীত দিক থেকে। পিছু একটা আকাশে উঠে যাচ্ছে দ্রুত গতিতে ধুলা উড়িয়ে। বুজুগরা কিছুক্ষণ কথা বলতে পারলেন না, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তারপর রশিদের দিকে এগিয়ে গেলেন তারা, রশিদের দিকে এগিয়ে গিয়ে তার বাঁধন খুলে দিলেন। তারা অপেক্ষা করছিলেন ভোর রাত, আজানের আগে আগে চারজন বুজুগ বেরিয়ে পড়লেন বোতলটা নিয়ে। মৌলানা ইউনুস, হাফেজ সালাম, পীর সাহেব আর তরুণ হাফেজ চারজনই সঙ্গে নিলেন নিজেদের তসবি, পবিত্র পানির পাত্র আর কিছু বিশেষ কাগজে লেখা আয়াত যা তারা রাত ভোর জেগে প্রস্তুত করেছিলেন ওই কাজের ফাঁকে। রশিদকে রেখে আসা হয়েছিল অন্য একটা ঘরে দুইজন প্রতিবেশীর তত্ত্বাবধানে, কারণ সে তখনও দুর্বল, নড়াচড়া করার শক্তি তার শরীরে নেই। বোতলটা এবার আরো শক্ত করে বাঁধা হয়েছিল, সাতটা স্তরে তাবিজ চড়ানো, প্রতিটা স্তরের মাঝে আলাদা আলাদা আয়াত লেখা, আর সবশেষে একটা লোহা শিকল দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছিল বোতলের গলা, যাতে পানির তলদেশে গিয়ে সহজে ভেসে না ওঠে। পীর সাহেব নিজে বলেছিলেন, এবার আর ঝুঁকি নেওয়া চলবে না। নদীর সবচেয়ে গভীর অংশে যেখানে স্রোত সবচেয়ে তীব্র সেখানে ফেলে দিতে হবে। তারা হাঁটতে শুরু করলেন গ্রামের পথ ধরে, অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি, বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ ছিল, যেন মাটির নিচ থেকে পুরনো কিছু একটা উঠে আসছে। হাফেজ সালাম প্রথম টের পেলেন বাতাসটা কেমন থমথমে হয়ে যাচ্ছে, আবার ধীরে ধীরে, যেমন গত রাতে জব্বারের সাথে ঘটেছিল বলে শোনা গিয়েছিল। তিনি সতর্ক করলেন বাকি সবাইদের, কারণ জব্বার কিন্তু তখন যে নিখোঁজ ওই অবস্থাতেই এখন, তারা কেউ জব্বারের খবর পায়নি, শুধুমাত্র তার মুখে শুনেছে। তিনি সতর্ক করে দিয়ে সবাইকে মনে করে দিলেন সাবধান থাকতে, ওরা হয়তো চলে এসেছে। মৌলানা ইউনুস মাথা নাড়িয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন, বাকিরা তার সাথে গলা মেলালেন। কিন্তু এবার তাদের চারপাশের অন্ধকারটা যেন সেই আয়াতের পাঠ করার শব্দটাকেও গ্রাস করে নিতে চাইছিল। প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে যেন বাতাসে একটা প্রতিরোধ অনুভূত হচ্ছিল, শব্দগুলো ভারী হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। কানে পৌঁছানোর আগেই মিলিয়ে যাচ্ছিল বাতাসে। নদীর কাছাকাছি পৌঁছাতেই প্রথম আক্রমণটা এলো তাদের উপরে। একটা প্রচন্ড ঝড়ের মতো বাতাস উঠলো হঠাৎ, যা চারপাশের গাছগুলোকে প্রচন্ড বেগে দোলাতে লাগলো। পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠতে লাগলো বাতাসে। তরুণ হাফেজার হাত থেকে পবিত্র পানির পাত্রটা ছিটকে পড়ে গেল মাটিতে, পানি ছড়িয়ে গেল ধুলায়। তিনি টাল সামলাতে না পারে হাঁটু গেড়ে বসে পড়লেন, কিন্তু সাথে সাথে আবার উঠে দাঁড়ালেন। তেলাওয়াত থামালেন না এক মুহূর্তের জন্য। চারদিক থেকে সেই একই অবয়বগুলো দেখা দিতে লাগলো আবার, যে অবয়বের গল্প তারা শুনেছিল, যে অবয়বের কথা সে জিন বলেছিল। ছায়ার মতো, কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট, যেন বাস্তবতা আর অবাস্তবতার মাঝামাঝি কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে তারা। তাতে সংখ্যা এবার আগের রাতের চেয়ে অনেক বেশি মনে হল, যেন পুরো একটা দল নেমে এসেছে অন্ধকার থেকে। পীর সাহেব বোতলটা বুকের সাথে চেপে ধরে চিৎকার করে বললেন, নদী আর বেশি দূরে নেই, চলো দ্রুত চলতে শুরু করো সবাই। তারা ছুটতে শুরু করলেন নদীর দিকে, কিন্তু মনে রাখতে হবে তারা সবাই বয়স্ক, একজন বাদে। কিন্তু পথ যেন ওই সময় আরো দীর্ঘ হতে লাগলো। প্রতিটা পদক্ষেপে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকবার দৌড়ানোর পর পর, যেমন স্বপ্নের মধ্যে দৌড়ালো গন্তব্য কাছে আসে না, ওই অবস্থা হয়ে গেছে সবকিছু। হাফেজ সালাম হঠাৎ একটা অদৃশ্য ধাক্কা খেয়ে ছিটকে পড়লেন মাটিতে। তার কপাল কেটে গেল একটা পাথরের ধাক্কা লেগে। পাথর নয়, মাটির শক্ত চাক। রক্ত গড়িয়ে পড়তে লাগলো চোখের উপর দিয়ে। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু একটা অদৃশ্য হাত যেন তার গলা চেপে ধরল। শ্বাস আটকে গেল মুহূর্তের জন্য। মৌলানা ইউনুস ছুটে গিয়ে তাকে টেনে তুললেন, জোর করে সামনে ঠেলে দিলেন। তিনি বললেন যে থামলে চলবে না, আমাদের সামনে এগো, সবাই শুধু সামনে এগো। নদীর কিনারা ধরে দেখা গেল অবশেষে পানির কালচে স্রোত অন্ধকারে চকচক করছিল ক্ষীণ চাঁদের আলোতে। পীর সাহেব সবার আগে পৌঁছে গেলেন কিনারায়। বোতলটা দুই হাতে ধরে যতটা সম্ভব দূরে ছড়ে দেওয়ার জন্য পেছনের দিকে টানলেন নিজের হাতকে, কারণ এখন তিনি বোতলকে ছুঁড়ে মারবেন। ঠিক তখনই একটা প্রচন্ড শক্তিতে কোনো কিছু তার পিঠে আঘাত হানল, যেন কেউ পেছন থেকে ছুরি বসে দিয়েছে তার কাঁধের নিচে। পীর সাহেব চিৎকার করে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়লেন, কিন্তু বোতলটা তার হাত ছাড়ল। শেষ মুহূর্তে সবটুকু শক্তি জড়ো করে ছুঁড়ে দিলেন সেটা নদীর মাঝে বরাবর। বোতলটা বাতাসে একটা চাপ খেয়ে ঘুরপাক খেতে খেতে পড়ল পানিতে। একটা ছোট্ট ঝপাট শব্দ করে ডুবে গেল অন্ধকারের স্রোতের মধ্যে। ঠিক ওই সময় চারদিকে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ যেন ঝড় থেমে গেছে, থমকে গেছে পুরো দুনিয়া। কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হল না। একটা চিৎকার শোনা গেল নদীর দিক থেকে, এত জোরে যা তাদেরকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে। তখন আগমনী বিপদের সম্ভাবনা আরো তখন বেড়ে গেছে। পারে মাঝখানে একটা ঘূর্ণি তৈরি হলো হঠাৎ, যেন কিছু একটা নিচ থেকে টেনে তুলছে সেই বোতলটা। মৌলানা ইউনুস মাটিতে পড়ে থাকা পীর সাহেবকে ধরে তুলতে তুলতে চিৎকার করে সেটাই বলছিলেন, এটা হতে পারে না, ওরা কিভাবে এই বোতল উপরে উঠাচ্ছে, এটা হতেই পারে না, সম্ভবই না। কিন্তু পানির মধ্যে থেকে একটা কালচে অবয়ব উঠে এলো ধীরে ধীরে, তার হাতে ধরা সেই বোতলটা, যার উপর তাবিজের কাগজগুলো এতক্ষণে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল একটা একটা করে, নিজে থেকেই আগুন ধরে যাবে। লোহার শিকলটাও গলে যাচ্ছিল অদ্ভুত ভাবে, যেন তীব্র তাপে গলে পড়ছে ধাতু। আবার এমনও হতে পারে যে পানি রয়েছে সেই জায়গায়। টপটপ করে পড়তে থাকা পানি এক ধরনের ইলুশন তৈরি করে দিয়েছে, যেটা দেখলে মনে হয় যেন শিকলও গলে গেছে। শেষ তাবিজটা পুরো ছাই হয়ে বাতাসে উড়ে যাওয়ার সাথে সাথেই বোতলের মুখটা নিচ থেকেই খুলে গেল। একটা প্রচন্ড কালো ধোয়ার কুণ্ডলী বেরিয়ে এলো ভেতর থেকে। দ্রুত বেগে ঘুরপাক খেতে খেতে আকৃতি নিতে শুরু করলো বাতাসে। সে আকৃতি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, একটা প্রকাণ্ড অবয়ব, যার উচ্চতা আশপাশের গাছের চেয়েও বেশি মনে হলো মুহূর্তের জন্য। তারপর সেটা সংকুচিত হয়ে মানুষের আকারের খুব কাছাকাছি নেমে এলো, কিন্তু তা শরীরের অনুপাত কোনোভাবেই মানুষের মতো ছিল না। হাত দুটো বিশাল লম্বা, মাটি ছুঁয়ে যাচ্ছিল প্রায়, আঙ্গুলের ডগায় মনে হচ্ছিল যেন ছুরির মতো নখ, প্রতিটা নখ যেন এক একটা ছুরি। মুখটা মানুষের মতো হলো, চোয়ালটা অস্বাভাবিক রকমের চওড়া, আর সেই মুখের মধ্যে সারি সারি ধারালো তার, যা কোনো মানুষের মধ্যে থাকার কথা না কোনো মতে। জিনিসটা প্রথমে একবার আকাশের দিকে মুখ তুলে একটা দীর্ঘ শ্বাস ফেলল মনে হলো, তারপরে এমন ভাবে চিৎকার করল যেন আশপাশের গ্রামের কুকুরগুলো পর্যন্ত ওই চিৎকারের শব্দ শুনে হয়তো ওই সময় কেঁপে উঠেছে, যার কারণে চিৎকার দিতে শুরু করেছিল সেই দু গ্রামগুলো থেকেও। তারপর তা সে ভয়ঙ্কর চোখ ঘুরে তাকালো এই বুজুর্গদের দিকে, এই বুজুর্গ যারা তাদের দিকে। সে বলে, বা বুজুর্গরা শুনতে পায়, তোমরা ভেবেছিলে আমাকে চিরকালের জন্য আটকে রাখবে। গলাটা কিন্তু আবার ওই রশিদের গলার মতো ওই রকম না এখন, বরং সরাসরি তার নিজের গলা দিয়ে আরো গভীর, আরো ফাটা, আরো কর্কশ, এক অদ্ভুত শব্দ, এক অদ্ভুত শব্দ যা বোঝানো সম্ভব না, যে একটা শরীর না থাকলে একটা কণ্ঠ কিভাবে কিভাবে প্রকাশ করতে পারে। সে বলে, আমার ভাই মারা গেছে তোমাদের হাতে পাঠানো এক মানুষের কারণে, আর তোমরা আমাকে আবার বন্দী করার চেষ্টা করছ, এবার তোমরা মূল্য দেবে প্রত্যেকে। মৌলানা ইউনুস দ্রুত সবার সামনে দাঁড়ালেন, হাত তুলে জোরে জোরে আয়াত করতে শুরু করলেন, কিন্তু জিনিসটা এবার সেই আয়াতের তোয়াক্কাই করল না, এক ঝটকায় সে এগিয়ে এলো, লম্বা হাত তাসের মতো এমন ভাবে বাতাসে চাবুকের মতো ছুড়ে দিল মৌলানার দিকে, যেন সে মৌলানাকে সে আঘাত করবে ওই হাত চাবুক হয়ে এখন, এবং সে আঘাত পরে তার গায়ে। সেই আঘাতে মৌলানা ইউনুস কয়েক হাত দূরে যেয়ে পড়েন একটা গাছের কাছে, তার পিঠে একটা অদ্ভুত শব্দ হয় যে শব্দটা তারা সবাই শুনতে পেয়েছিল। তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, তার ডান হাত অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছে, কোনো এর হাড় ভেঙে চামড়া ফুরে বেরিয়ে এসছে মনে হচ্ছিল, রক্ত তো করিয়ে পড়তে দেখলো তারা সবাই, মাটিতে রক্ত গড়িয়ে পড়ছিল তখন তার। হাফেজ সালাম ও রক্তাক্ত কপাল নিয়ে দাঁড়িয়েছিল, তিনি দৌড়ে গেলেন মৌলানাকে সাহায্য করতে, কিন্তু জিনিসটা তার আগে ঘুরে দাঁড়ালো তার দিকে, একটা থাবা বসিয়ে দিল তার কাঁধে, নখগুলো প্রায় ঢুকে গেল মাংসের মধ্যে, চামড়া ছিঁড়ে বেরিয়ে এলো যেন রক্ত, এমন ভাবে যেন সেখানে রক্ত বসেছিল বেরিয়ে আসার জন্য। হাফেজ সালাম চিৎকার করে হাঁটু গেড়ে বসল, তার কাঁধ থেকে রক্ত পড়ছিল অনেক, হাত আর নাড়াতে পারছিল না, সে পুরোপুরি মনে হচ্ছে যেন ভেতরে অনেক ক্ষতি হয়ে গেছে। তরুণ হাফেজ এই দৃশ্য দেখে থমকে গেলেন, কিন্তু এক মুহূর্তের জন্য তার তেলাওয়াতের গলা থামেনি, কেঁপে গেল ভয়ে, কিন্তু তারপর নিজেকে সামনে আবারও পড়তে শুরু করলেন, এবার আরো জোরে, আরো দ্রুত, আরো ইমানের জোরে। এবার সে জিনিসটা তার দিকে দেখো, চোখে একটা তীব্র বিরক্তি ফুটে উঠেছে তেলাওয়াতের শব্দের কারণে। সে এগিয়ে গেল তার দিকে, কিন্তু পীর সাহেব তখন উঠে দাঁড়িয়েছেন, পিঠের ক্ষত সত্ত্বেও তার হাতে ধরে রাখা একটা বিশেষ পাথর, যা তিনি এইরকম পরিস্থিতির জন্য নিজের কাছে রাখতেন, ওই ক্ষত এবং ওই ব্যথা নিয়ে তিনি সেই পাথরটা ছুড়ে মারলেন ওই জিনিসটার দিকে, সাথে সাথে একটা বিশেষ দোয়া কোন রকম উচ্চারণ করলেন। পাথরটা আঘাত করলো জিনিসটার কাঁধে, সেই মুহূর্তে একটা ছলকানি দেখা গেল, দুটো পাথর যদি বাড়ি মারে না যেরকম ছলকানি হবে সেরকম, যেন সামান্য সময়ের জন্য জিনিসটা পিছিয়ে গেল ব্যথায়, একটা কোমানি শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে, কিন্তু সেই সুযোগটা বেশিক্ষণ স্থায়ী হল না, জিনিসটা রাগে ফেটে পড়ল, এবার সরাসরি পীর সাহেবের দিকে ছুটে গেল। পীর সাহেব পালানোর চেষ্টা করলেন, কিন্তু জিনিসটার গতি মানুষের কল্পনার চাইতে দ্রুত, এক মুহূর্তের মধ্যে সে পীর সাহেবের সামনে এসে দাঁড়ালো, তার লম্বা আঙুল দিয়ে সরাসরি আঘাত করলো তার বুকে, হাত নয় আঙুল দিয়ে, যেন সে টোকা মারল। পীর সাহেব আবার ছিটকে বললেন, হয়তো তিনি বুকের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করেছিলেন সেই সময়, হয়তো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হয়তো জিনিসটা এবার আরো এগিয়ে এসে তার একটা পা চেপে ধরে, তারপর প্রচন্ড শক্তিতে মনে হলো পা মুচকে গেছে। হাড় ভাঙার শব্দ স্পষ্ট শোনা গেল। পীর সাহেব চিৎকার করে উঠলেন এমন যন্ত্রণায় যা হয়তো তিনি জীবনে কখনো অনুভব করেননি। হয়তো তার পা ভেঙে গিয়েছিল, হয়তো হয়তো কিছু একটা হয়েছিল, কিছু একটা হয়তো অতি ভয়াবহ। মাওলানা ইউনুস তখনও গাছের পাশে পড়েছিলেন, ভাঙা হাত নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না। বয়স হয়ে গিয়েছে তাদের, বয়স হয়ে গিয়েছে, তার উপরে এত মারাত্মক আঘাত। তিনি দেখলেন জিনিসটা পীর সাহেবের উপর ঝুঁকে পড়েছে, তার একটা হাত তুলেছে আঘাত করার জন্য। সে শেষ শক্তি দিয়ে চিৎকার করে বললেন একটা আয়াত, তার উস্তাদের কাছ থেকে শেখা সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর মধ্যে একটা আয়াত। সে আয়াতের প্রভাবে জিনিসটা এক মুহূর্তের জন্য থমকে গেল, তার শরীরে একটা কাঁপুনি দেখা দিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পেছনে টানছে। ওই সময় সে গর্জন করে উঠল রাগে, পীর সাহেবকে ছেড়ে ঘুরে দাঁড়ালো মাওলানার দিকে। তুই এখনো থামিসনি, অনেকটা হিসিস করে বলল সে, তারপর দ্রুত পায়ে এগিয়ে গেল তার দিকে। মাওলানা ইনু চোখ বন্ধ করে শেষবারের মতো হয়তো কালেমা পড়লেন, মৃত্যুর জন্য প্রস্তুত হবে হয়তো। আর ঠিক তখন সে তরুণ হাফেজের তেলাওয়াতের স্বরে একটা বিশেষ আয়াতে পৌঁছে গেল সেই সময়, এমন একটা আয়াত যা সরাসরি জিনদের উপর প্রভাব ফেলে বলে জানা যায় পুরনো অনেক কিতাবে। জিনিসটা সেই শব্দ শুনে থমকে দাঁড়ালো, তার শরীর কেঁপে উঠল প্রচন্ড ভাবে, যেন কোনো অদৃশ্য আগুন তাকে পোড়াচ্ছে ভেতর থেকে। সে চিৎকার করে পেছনে সরে গেল কয়েক পা, তার শরীরের কালচে রং আরো গাঢ় হয়ে উঠল, ধোঁয়ার মতো কুণ্ডলী হয়ে উঠতে লাগলো, তার শরীর থেকে কিছু বেরিয়ে আসতে লাগলো। তারপর সে হিস হিসে গলায় বলে, তোমাদের এই খেলা বেশিক্ষণ চলবে না। একটা সতর্কতার সুর কিন্তু যন্ত্রণার একটা ভাব রয়েছে সে কথায়। আমি ফিরে আসব আরো শক্তি নিয়ে, আরো অনেককে সাথে নিয়ে, তোদের একজনকেও প্রাণে বাঁচাবো না যতক্ষণ পর্যন্ত না আমি ফিরছি। আমি ফিরলে সেদিন তুমি মরবি সবাই। কথাগুলো বলে সে ধীরে ধীরে ধোঁয়ার মতো বাতাসে মিলে যেতে লাগলো, তার যে আকৃতি ছিল তা ভেঙে পড়তে লাগলো ছোট ছোট বালুর কণায়, যা বাতাসে উড়ে গিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সম্পূর্ণভাবে। কয়েক মুহূর্তের মধ্যে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল চোখের সামনে থেকে। শুধু একটা পোড়া গন্ধ রয়েছিল চারপাশে, অদ্ভুত পোড়া গন্ধ। তরুণ হাফেজ সেই দৃঢ়, সেই ইমান, সেই শক্তি যা তাকে বলবান করে দিয়েছিল, সেই হাফেজ তেলোয়াত থামালেন অবশেষে। হাঁপাচ্ছিলেন প্রচন্ড ক্লান্তিতে, গলা শুকিয়ে গিয়েছিল, ছুটে গেলেন মাওলানার কাছে তাকে সাহায্য করতে। প্রচন্ড ভয়াবহ দৃশ্য চারপাশে, মাওলানা ইউনুস মাটিতে বসে আছেন, তার ডান হাত অস্বাভাবিকভাবে বেঁকে আছে যেন ভেঙে গেছে, চামড়া কেটে রক্ত পড়ছে, মুখে যন্ত্রণার ছাপ। হাফেজ সালাম কাত হয়ে পড়ে আছেন, কাঁধের পাশে বিশাল একটা ক্ষত, সেখান থেকে রক্ত পড়ছে, তার মুখ প্রায় ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে। আপনি সাহেব প্রচন্ড আহত, তার পা হয়তো মচকে গেছে বা মচকে দিয়েছে বা মুচড়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে যেয়েও পারছেন না তিনি শান্তিতে নিঃশ্বাস নিতে। তরুণ হাফেজ মাওলানাকে ধরে বসালেন সোজা করে, তারপরে দৌড়ে গেলেন হাফেজ সালামের কাছে, নিজের কাপড় দিয়ে তার ওই ক্ষত বাঁধার চেষ্টা করলেন। ওই সময় ওই হাফেজ সালাম বলেছিল পীর সাহেবকে দেখতে, ওনার নাকি অনেক ক্ষতি করে দিয়েছে সে, এই কথাটা সে বলেছিল। কিন্তু তখন তরুণ হাফেজ পীর সাহেবের কাছে যখন গেলেন, তিনি দেখলেন এক অদ্ভুত বিষয়। পীর সাহেব চোখ খোলা রেখে শূন্যে তাকিয়ে আছেন, তা ঠোঁট নড়ছে কিন্তু কোনো স্পষ্ট শব্দ বেরোচ্ছে না, শুধু অদ্ভুত একটা অস্ফুট বিড়বিড়ানি। তার চোখে একটা গভীর আতঙ্কের ছাপ যা যন্ত্রণার চেয়েও বেশি কিছু। যেন তিনি এমন কিছু দেখছেন যা তার মন হতে সহ্য করতে পারছে না। পীর সাহেব বলে সেই তরুণ হাফেজদাকে ডাকছিল। তরুণ হাফেজদার সামনে হাত নাড়াচ্ছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া এলো না তার। পীর সাহেব শুধু একইভাবে তাকিয়ে রইলেন সামনের দিকে। তার শরীর কাঁপছিল অবিরাম, মানে ঠোঁট থুতনি ঠকঠক করছে শীতে যেরকম মানুষ কাঁপে ওরকম। মৌলানা ইউনুস ভাঙা হাত নিয়ে কোনো মতে হামাগুড়ি দিয়ে তাদের দিকে এগিয়ে এলেন। তিনি ডাকছিলেন পীর সাহেবকে বারবার। পীর সাহেব হঠাৎ একটা তীক্ষ্ণ ভাঙা গলায় হেসে উঠলেন। এমন একটা হাসি যা শুনে তিনজনের শরীর না তখন ভয়ে কেঁপে উঠেছিল, তাও মৃত্যুর ভয়ে। তিনি বলেছিলেন সে ফিরে আসবে, ফিসফিস করে আবার হাসলেন, এবার আরো খুব জোরে পাগলের মতো বলছিলেন সে বলেছে ফিরে আসবে, বারবার ফিরে এসে সবাইকে সে মেরে ফেলবে। আমি দেখেছি ওর চোখ, আমি দেখেছি মৃত্যু তার চোখের ভেতরে, আর ও কত ভয়ঙ্কর আমি তা দেখেছি। তিনি বকতে লাগলেন অস্পষ্ট ভাবে, এখন খণ্ডিত শব্দ, খণ্ডিত কথা, খণ্ডিত বাক্য, খণ্ডিত বিভিন্ন রকমের কথা, কখনো হাসছেন কখনো কাঁদছেন। তার চোখ দুটো এদিক ওদিক ছুটছে অস্থির ভাবে, যেন এখনো সেই ভয়ঙ্কর মুখটাকে দেখছেন সামনে। হতো তরুণ হাফেজ আর মৌলানা ইউনুস একে অপরের দিকে তাকালেন আতঙ্কে। বুঝতে পারলেন যে পীর সাহেবের মন সে ভয়াবহ, মানে সেই ভয়াবহতা ধাক্কা শুতে পারছে না। মৃত্যু এত কাছাকাছি গিয়ে সে দানবীয় চোখ জোড়ার দিকে তাকিয়ে তার ভেতরে কিছু একটা হয়তো ঢুকে গেছে, আতঙ্কের কোনো কিছু হয়তো তার ভেতরে ঢুকে গেছে সেই চোখের কারণে। হাফেজ সালাম করার মতো উঠে বসলেন কাঁধ চেপে ধরে, আর বললেন কাপা গলায়, আমাদের এখনই গ্রামে ফিরতে হবে, সাহায্য আনতে হবে, এভাবে থাকলে চলবে না, ওনাদের সবার সাহায্য প্রয়োজন। তারা কোনো মতে একে অপরকে ধরে ধরে উঠে দাঁড়ালেন। পীর সাহেবকে দুজন মিলে ধরে নিয়ে চললেন, যিনি তখনও অস্পষ্ট কথা বলে যাচ্ছিলেন বারবার, মাঝে মাঝে হেসে উঠছিলেন অকারণে। পথ চলতে চলতে মৌলানা ইউনুস পেছনে ফিরে তাকালেন একবার নদীর দিকে, যেখানে সেই ভয়ঙ্কর অস্তিত্বটা মুক্তি পেয়েছিল কিছুক্ষণ আগে। আকাশ ফস হতে শুরু করেছে পূর্ব দিকে, কিন্তু সেই আলো তাদের জন্য তার স্বস্তি বয়ে আনতে পারেনি। বেদনা এবং আহত অবস্থায় তারা এগিয়ে যাচ্ছেন। কিন্তু একটা ব্যাপার কি, তারা খুব ভালো করে জানেন যে আজকে সে মুক্ত, সে যেই কোনো সময় যেই কোনো রূপে আরো ভয়াবহ অবস্থা নিয়ে হাজির হবে তাদের জন্য। আজকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তারা বেঁচে গেছে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে। কিন্তু এরকম বারবার হবে না, হয়তো এটাই শেষ। শেষ হলো এই ঘটনাটা, এবং এই ঘটনাটা আমাদের পাশে দিচ্ছে। আমার অনেক কষ্ট হয়েছে এই ঘটনাটা শেয়ার করতে। কারণ হচ্ছে কি, এই ঘটনাটা যখন আমি শুনি, মানে এই ঘটনার বাচন ভঙ্গি আমার জন্য খুব কঠিন ছিল বলা আপনাদের আপনাদের জন্য বা বোঝানো আপনাদের জন্য। কারণ আমাদের পাশের দেশের ওদিকের যে টোন, ওদিকের যে কথাবার্তা ধরো, মানে ওই কিছু কিছু কথা, কিছু কিছু অদ্ভুত শব্দ, মানে আমরা তো এই ধরনের ভাষা অভ্যস্ত সবাই, যে ভাষা আমরা কথা বলি, মানে আঞ্চলিকতার অনেক টান তো আমরা সবাই পারি না, বুঝি না। আমার জন্য এটা কষ্ট হয়েছে প্রথমে বুঝতে। এই জন্য হয়তো দুই এক জায়গায় মনে হবে যেটা ব্যাকআপ পা, কারণ ওই যে ভাষা আমি শুনেছি বা যেই আঞ্চলিকতার টান ছিল ওটা আমার মুখ দিয়ে প্রায় বেরিয়ে আসতো, কথার মাঝে মাঝে প্রায় বেরিয়ে আসার চেষ্টা করেছে। এছাড়া আমার নিজের একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে, মানে আপনারা জানেন যারা আমাকে শুনছেন, আমার জিভ ভার, এবং জিভ ভার হয়ে থাকলে আমি ঠিকভাবে কথা বলতে পারি না, মুখে জড়তা চলে আসে এবং অশান্তি হয় অনেক বেশি। চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনায়। এখন শুনবেন ব্রহ্ম পিশাচের তৃতীয় পর্ব। মৌলভী সাহেব রাতে ঘুমিয়ে আছেন, এরকমই একটা গরমের রাত। তিনি রাতে ঘুমিয়ে আছেন এবং একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে পান তিনি। সেই দুঃস্বপ্নটা হচ্ছে একটা কালী মন্দির। সেই মন্দিরটাকে তিনি দেখতে পাচ্ছেন বাইরে দাঁড়িয়ে। সেই কালী মন্দিরেরও আরো পেছনে কিছু তো যাওয়ার পরে এমন একটা বনভূমি বা জঙ্গল, যে জঙ্গলের মাটির উপরে পড়ে রয়েছে শুকনো পাতাগুলো এবং এক অদ্ভুত ধরনের গাছ যেটা একটা বাঁশের সমপরিমাণ পু মোটা এবং লম্বা। বাঁশ নয়, এক অদ্ভুত গাছ, যে গাছের ব্যাপারে তো কোনো ধারণা নেই। সেই গাছগুলো ঘেরা এই বন জঙ্গলের ভেতরে তিনি দেখতে পান এমন একজনকে যা মানুষ না, কিন্তু তাকে তিনি বুঝতে পারছেন না। শুধুমাত্র তিনি বুঝতে পারছেন সে হচ্ছে ব্রহ্ম পিশাচ। সে এমন আসন পেতে বসে রয়েছে যেন সে কোনো মনি বা ঋষি। তার সামনে রয়েছে একটা হাড়িকাঠ। ওই হাড়িকাঠে রক্ত লেগে যদি কখনো শুকিয়ে যায়, সেই অবস্থাটা হয়ে থাকার কথা, সেই অবস্থাটাই হয়ে আছে ওই হাড়িকাঠের। ওই হাড়িকাঠটা এমন ভাবে রাখা যেন এখনই কেউ না কেউ আসবে, এসে শুয়ে পড়বে ওই হাড়িকাঠের উপরে। সে হাড়িকাঠ দিয়ে তখন তাকে হত্যা করা হবে অথবা তার বলি নেওয়া হবে। এক অদ্ভুত ধরনের মন্ত্র তিনি শুনতে পাচ্ছেন এবং ঘুমের ভিতরে ওই স্বপ্নে তিনি সেই মন্ত্র পড়ছেন। সেই অদ্ভুত মন্ত্র তাকে বাধ্য করছিল তার মতো করে তাকে পড়ে, তা উচ্চারণ করে, তা অনুভব করার জন্য। ওই মন্ত্র তিনি পড়ছেন কিন্তু তিনি চাচ্ছেন না মন্ত্র পড়তে। স্বপ্নে তাকে জোর করে বাধ্য করা হচ্ছে সেই মন্ত্র পড়ার জন্য। স্বপ্ন থেকে তিনি বেরো হতে পারছেন না, কারণ তার কাছে সবকিছু একদম বাস্তব, একদম বাস্তব। তিনি দেখতে পান যে একটা মেয়েকে ধরে আনা হয়েছে। মেয়ে আনুমানিক তার বয়স হবে 30-এর উপরে। সেই মেয়েটাকে ওই হাড়িকাঠের উপরে রেখে বলি দেওয়া হলো তার চোখের সামনে। তিনি কিন্তু ব্রহ্ম পিশাচের সাথে ওই একই মন্ত্র বারবার বলে যাচ্ছিলেন। ওই মন্ত্র তিনি কোনো মতে উচ্চারণ করতে চান না, কিন্তু ওই মন্ত্র উচ্চারণ করার সময়ও তার মনে হচ্ছিল স্বপ্নে তিনি উড়ছেন, ক্ষমতাপ্রাপ্ত হচ্ছেন তিনি। এমন এক অদ্ভুত পরিস্থিতি যে পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তিনি উঠে দাঁড়ান, তারপরে তিনি হাঁটছেন, তারপরে আবার তিনি যেন ওই গাছপালার উপরে রয়েছেন, যেন চাঁদ একদম গাছপালার খুব কাছে, যেন চাঁদ এখনই টুপ করে মাটিতে পড়ে যাবে। তিনি হাত বাড়ালেই যেন চাঁদকে ধরতে পারবেন। আরে এ তো সেই মায়া, যে মায়ার কথা হরিনারায়ণ বুঝতে পেরেছিল। এ সেই মায়া যে মায়া এই মূর্তি স্বপ্নে মৌলভী সাহেবকে দেখানো হচ্ছে। মৌলভী সাহেবকে স্বপ্নে এমন ভাবে কাছে টানল যেন তিনি সেই স্বপ্নের ভেতরেই সেই জায়গার সমস্ত কিছুকে অনুভব করতে পারছেন বাস্তবের মতো। যে শক্তি তাকে কাছে টানল, সেই শক্তির কাছে যখন তিনি যে উপস্থিত হলেন, তার অবস্থাটুকু এমন ছিল যে তিনি তার গোলাম এবং যা বলবে তাই তিনি মানবে। যখন তাকে বলা হল সেই পড়ে যাওয়া মাথাটা পুনরায় শরীরের সাথে যোগ করে দেওয়ার জন্য, তখন তিনি যেন একটা হেঁচকি নিলেন। হেঁচকি ঠিকই তিনি সেই মাথাটা ধরলেন, সেই নারীর মাথা। সেই নারীর মাথা ধরে গলা বরাবর রাখতেই তিনি লক্ষ্য করলেন যে তিনি মেয়েটার গলা বরাবর তো রেখেছেন মাথা, কিন্তু উল্টো দিকে মেয়েটা পরে রয়েছে পিঠের উপরে, অর্থাৎ মানে বুকের উপরে, অর্থাৎ তার পিঠ দেখা যায়, আর তিনি মাথা রেখেছেন মাথা ঘুরিয়ে চেহারা পিঠের দিকে রেখে। ওই মেয়েটা ওই সময় চিৎকার দেয়। ওই চিৎকারের শব্দে তার এমন ভাবে ঘুম ভাঙে যেন চিৎকারটা মাত্রই তার কানের কাছে কেউ দিয়েছে। তিনি যখন একদম ঘুম ভাঙার পরে উঠে বসলেন, মানে হুড়মুড় করে না উঠে বসলেন, তখন তিনি বুঝতে পারলেন তার যে বিছানা, সেই বিছানার পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে এমন একজন যাকে সে চেনে, কিন্তু সে মানুষ না। সে কখনো মৌলভী সাহেবের এমন কোনো কাজ করে দেনি যে কাজগুলো করলে মৌলভী সাহেবের সুবিধা হতো। সে সর্বদা মৌলভী সাহেবকে কখনো কখনো ইনফরমেশন দিয়ে, কখনো কখনো আগাম তথ্য দিয়ে, কখনো কখনো আগাম কিছু কর্মকাণ্ডের ব্যাপারে বলে দিয়ে সাহায্য করত। আজকে সে জিহীন, তার একেবারে পায়ের কাছে দাঁড়ানো। সেজন প্রশ্ন করল, স্বপ্ন দেখিল? উনি উত্তর দিলেন, হ্যাঁ স্বপ্ন দেখিল। আচ্ছা, মাথা কাটতে দেখিল? তিনি মাথা নাড়িয়ে উত্তর দিলেন, যখন মাথা বসিল তখন কি হাসিল? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তখন সে জিএন মৌলভী সাহেবের উদ্দেশ্যে বলল, এখনই কর্ম সাধন করিয়া ফেল। কর্ম যদি সাধন করিতে হয়, সেই ব্যক্তির পিছে যাও যেই ব্যক্তি সেই মেয়েকে বহন করিয়াছে। এই কথাটুকুই বলল সে। এখন মৌলভী সাহেবেরও কিন্তু নজর সেই ভ্যান চালকের উপরে পড়েছিল। সেই ভ্যান চালকের উপরে কিন্তু যে ব্রহ্ম পিশাচের আবেশ হয়েছে তা কিন্তু হরিনারায়ণও জানতে পেরেছিল। সে তো সাক্ষাৎ প্রমাণই পেয়েছে। এখন সে ভ্যান চালককে কিভাবে জব্দ করা যেতে পারে? ভ্যান চালকের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে সেই শয়তানের, যে ভ্যান চালকের উপরে নিজের আবেশ বা নিজের নিয়ন্ত্রণ ওই ভ্যান চালকের উপর রেখেছে। সে লিকলিকে গড়নের, বয়স্ক শুকনো খোঁচা খোঁচা মুখের দাড়ি সেই ব্যক্তি, তার অবস্থা দেখলে মনে হবে যেন সে অনেকদিন ধরে না খাওয়া। কিন্তু আজকে যখন সে মৌলভী সাহেবের সামনে বসে রয়েছে, তাকে দেখে মৌলভী সাহেবের মনে হচ্ছে ও তো জিন্দাই না, কারণ জিন্দা মানুষের কিছু আলামত থাকে। মৌলভী সাহেব লক্ষ্য করলেন, এই বয়স্ক মানুষ শ্বাস নেয় না। এই বয়স্ক মানুষ যেমন শ্বাস নেয় না, ঠিক তেমনি এই যখন পাশে থাকে বা এর পাশে যদি কেউ তাড়ায়, তাহলে এক ধরনের অনুভূতি আসে শীতল। শরীর কেমন যেন তামার মতো, আস্তে আস্তে যেন উজ্জ্বলতা হারিয়ে ফেলছে। চোখে তো কোনো পলকই পড়ে না, মানুষ হলে না পলক পড়ত। তাহলে কি এমন কোন সম্ভাবনা রয়েছে যে ব্রহ্ম পিশাচ এই ব্যক্তিকে খুন করে তার উপরে তার নিয়ন্ত্রণ রেখেছে? ওঠেন না, লাশের উপর তো শয়তানেরা যে কোনো সময় নিয়ন্ত্রণ নিতেই পারে, সেই ব্যাপারে তিনি পূর্ব থেকে অভিজ্ঞ, তিনি জানেন আগে থেকেই। এখন সেই ব্যক্তিকে তিনি ইচ্ছাকৃত ভাবে আর কি খাবার দিলেন, বলেন যে খাবারটা খাওয়ার জন্য। কিন্তু সে এতটাই ইনেই বিনিয়ে যেইভাবে বেরোচ্ছে, যে এতটাই চেষ্টা করেছে যে সে খাবারটা খাবে না, সর্বশেষে সে রোজা রেখেছে সেই কথা পর্যন্ত বলল, যে কথা সে প্রথমে বলেনি। মৌলভী সাহেব তখন আর জোর করল না, কিন্তু মৌলভী সাহেব জানে এই ভ্যানওয়ালার মৃত্যু হয়েছে আর আগে এই শয়তানের হাতে। এখন একে থামাতে হবে, একে না থামালে হচ্ছে না। আর এই শয়তানি ওই মেয়েটার পেছনে লেগে রয়েছে। মৌলভী সাহেব কিন্তু পুরো ব্যাপারটাকে স্পষ্টভাবে বুঝতে পারছেন, কারণ স্বপ্নে তিনি দেখেছেন বলি দেওয়ার ব্যাপারে, বলি দেওয়া। এবং যখন ওই মেয়েটাকে লোকজন ধরে যদি মারত পাগল সাব্যস্ত করে, আর মানুষ যখন এমন কাজ করতে শুরু করে, তখন যদি শয়তান আশপাশে থাকে, মানুষকে সেই কাজ করতে তারা আরো বেশি উত্তেজিত করে তোলে, তাহলে মানুষ উত্তেজিত হয়ে যেত, উত্তেজিত হয়ে যে পরে মেয়েটাকে মেরে ফেলতে পারত, এবং তা হয়ে পড়ত এই ব্রহ্ম পিশাচের জন্য বলি। এই ব্যাপারগুলো চিন্তা করছেন তিনি। তখন মৌলভী সাহেব ওই লোকটাকে যেতে দেন, তারপরে তিনি মেয়ের বাড়িতে যান। মেয়েটাকে যে বাড়িতে, মানে মেয়ের বাড়িতে যান বলতে, মেয়েটাকে একটা অস্থায়ী জায়গায় রাখা হয়েছে, এখন সেই জায়গায় তিনি যান। সেখানে যাওয়ার পরে তিনি মেয়েটার উপরে দোয়া দোয়া পড়ে ফু দিলেন, মেয়েটার মধ্যে ইতিমধ্যে আর কোনো সমস্যা আসেনি। যেহেতু সমস্যা আসেনি আর সমস্যাকে তিনি ধরতে পেরেছেন, আর সেই জিনও তাকে ইশারা দিয়েছে সমস্যা কোথায়, তাহলে হয়তো ওই ব্যক্তি সমাধান করলেই সমাধান হয়ে যাবে। সমাধান কি এই সমস্যার? যেটা মুলবী সাহেব ভেবেছেন তা হচ্ছে তিনি অতর্কিতে এই ব্যক্তির উপরে হামলা করবেন। হামলা অবশ্যই হবে রাতে, এবং এই অতর্কিত হামলা হবে এমন ভাবে যে তিনি এবং তার শিষ্যরা মিলে তাকে জাপটে ধরবে, তাকে বাইরে নিয়ে আসবে এবং পরা পানি দ্বারা তাকে ধরানো হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ওই ব্যক্তির শরীর না ছাড়ে। তার সহযোগীরা তার কানে কোরআনের আয়াত সমূহগুলো পাঠ করবে, তা সে সহ্য করতে পারবে না। যেই মুহূর্তে তার শরীর থেকে সে বেরিয়ে যাবে, ওই মুহূর্তেই তো তার মৃত শরীরটাকে তারা ধরে রাখবে এতক্ষণ ধরে, তো শরীরটা তো মৃতই। তখন তারা সেই শরীরটাকে ওই আগের জায়গায় রেখে দিবে এবং খুবই কৌশলে সকালবেলা গ্রামে এটা প্রচার করে দিবে যে সে মারা গেছে। এবং যখন এটা গ্রামে প্রচার হয়ে যাবে, মানুষও তো সেখানে যাবে, মানুষ সেখানে যেয়ে তখন খুব সহজেই তার দাফন কাফনের ব্যবস্থা করবে। কিন্তু সেই ভ্যান চালককে কিন্তু সহজে বের করা সম্ভব না। তার বাড়িতে গিয়ে যাবার মানে সেইভাবে সমস্ত কাজ করে ধীরে সুস্থে তারা যে চলে আসবে সেটাও তো সম্ভব না, কারণ সে এমন একটা বাড়িতে থাকে যে বাড়িটা হচ্ছে বিশাল একটা বাড়ি। হরিনারায়ণ যে বাড়িতে গিয়েছিল সেই বাড়ির কথাই বলছে। এখন সেই বাড়িতে প্রবেশ করে একজন মৃত মানুষের শরীরের ভেতর থেকে ব্রহ্ম পিশাচকে সরিয়ে আবার সেই মৃত মানুষকে সেখানে রেখে বেরায় আসা কি এত সহজ? উপায় কি? যদি তারা কোন রকমের খবর দেয়, আবার সেই খবরের যদি প্রমাণও থাকে কোথাও, তাহলে যদি তার মৃতদেহ পাওয়া যায় তাহলে সেটা আরো বড় বিপদের কারণ হতে পারে। আবার অন্য কোন পন্থায় যে তারা সেই ব্যক্তিকে নিয়ে অন্য আরেক জায়গায় গিয়ে এমনই কাজ করবে সেইটারও কোনো গ্যারান্টি নেই যে গ্রামের কোনো না কোনো মানুষ কখনো না কখনো সেটা দেখে ফেলতে পারে। এই সমাধানের কথা তিনি চিন্তা করছেন, কারণ সমস্যাটা দেখা তো দিবেই। 100% প্ল্যান যদি ফুল প্রুফ না হয় সেই প্ল্যান মোতাবেক তো এখনো যাবে না। এখন তিনি একটা রাত অপেক্ষা করলেন। তিনি চেয়েছিলেন সেই জিন্দের সাথে একটু কথা বলে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় কিনা। রাতেবেলা তিনি ঘুমিয়ে আছেন। আজকে তিনি একটা স্বপ্ন দেখলেন আবারও, এবং এই স্বপ্ন অনেক অদ্ভুত। অনেক একজন লোক বসে রয়েছে সম্পূর্ণ ঋষিদের মতো দেখতে, কিন্তু সেই একদম টকটকে কালো, হালকা লাল না, হালকা একটু গোলাপিও না, হালকা একটু বাদামিও না, সে টকটকে কালো। এবং তার মাথায় ঋষিদের মতো করে চুল বাঁধা, অত্যন্ত পেশি বহুল সে। এবং সে যখন বসে রয়েছে সেই বসে থাকা অবস্থা তার হাইট 3 ফুটের চেয়েও বেশি। সে আসন পেতে যখন বসে রয়েছে সে আসনের চারদিকে দাঁড়িয়ে রয়েছে প্রেতাত্মা, যাদেরকে দেখলে মনে হবে পেতনি বা পিশাচিনি। তাদের রূপ এক একজনের রূপ এক এক রকম। কারো চোখ বাইরে বেরিয়ে রয়েছে, কারোর এক হাত নেই, কারোর পেটের অর্ধেক নেই, কারোর মাথার অর্ধেক নেই, কারোর আবার কোনো মাথাই নেই, কারোর আবার এক পা নেই। এই এতজন যে সেখানে দাঁড়িয়ে রয়েছে তারা মূলত সেই ঋষির মতো দেখতে তাকে পাহারা দিয়ে রেখেছে এমন নয়, বরং তার গোলামি করার জন্যই যেন তারা সেখানে দাঁড়ানো। হ্যাঁ মূলবী দিগায়, এরকম একটা ডাক তিনি শুনতে পারেন স্বপ্নে। মানে স্বপ্নে সেই আসন পেতে বসা ঋষির মতো লোক সে মূলবী সাহেবকে তার কাছে ডাকল। মূলবী সাহেব একেবারে চুম্বকের মতো তার কাছে পৌঁছে গেছেন। মূলবী সাহেব তাকে দেখতে পান সেই ব্যক্তি যেখানে আসনে বসে রয়েছে, যেখানে সে আসন পেতেছে, তার কোলের উপরে রাখা 7-8টা মাথা, 7 মাথা। এই 7টি মাথাই শিশু সন্তানের, কখনো না কখনো কোথাও না কোথাও তাদেরকে বলি হয়তো দেওয়া হয়েছে। একটা মাথা উঠিয়ে সেই মাথা নিজের হাতে একবার নাড়াচাড়া করে দেখলো সেই ঋষির মতো দেখতে লোক। মৌলভী সাহেব উদ্দেশ্য করে বলল, এই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছিস, ও বাবা মা কেউই নেই, কেউ কোথাও ছিল না, ওর জন্য রোগে আক্রান্ত ছিল, বেঁচে থাকতে পারত না। বাবা মা যেহেতু নেই, অন্য কেউ আরো খবরও রাখেনি, বলি দিয়ে দেওয়া হয়েছে। এই যে আরেকটি মাথা দেখতে পাচ্ছিস, এটাও একটা ছেলে সন্তান, মায়ের অসৎ কর্মের প্রতিফলন। কেউ ভালোভাবে দেখতে পারে না, প্রায় মারধর করে সবাই, বলি দিয়ে দেওয়া হয়েছে। এই যে আরেক সন্তান, যে সন্তানকে তুই এখন দেখতে পাচ্ছিস, তাকিয়ে দেখ, হয়তো যদি সে বেঁচে থাকত সে হয়তো মা হতে পারত, সে মা হতে পারত, কিন্তু তা সে সুযোগ আর নেই, বলি দিয়ে দেওয়া হয়েছে, কারণ জমির সমস্যা। আরেকটি মাথা দেখ, তাকিয়ে দেখ, কি মনে হয় এটা একটা ছেলে? দোষ গুণ অন্যায় কোনো কিছু নেই, রোগে ভুগেছে, রোগে ভুগেছে, এরপর সুস্থ হওয়ার জন্য বলি দেওয়ার চেষ্টা করতে চেয়ে নিজেই বলি হয়ে গেছে, চেয়েছিল বলি দিয়ে সুস্থ করতে, কিন্তু শেষমেশ ওর বলি উঠল। এই যে দেখ আরেক সন্তান, বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান, কিভাবে বলি হলো জানিস? বলি হয়েছে শুধুমাত্র অন্যের নজরের কারণে। দেখ আরেকটি সন্তান, সে বলি হয়েছে জমির কারণে, শুয়েছিল পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খুব সহজেই আঘাত করে মাথা বিচ্ছিন্ন করে দিয়ে বলি দেওয়া হয়েছে। আর এই যে সর্বশেষ, এই যে সর্বশেষ, যে তাকে বলি দেওয়া হয়েছে কিভাবে জানিস? তাকে বলির জন্যই প্রস্তুত করা হয়েছে এবং বলি দেওয়া হয়েছে হাড়ি কাঠে। সাত মাথা এই মুহূর্তে আমার হাতে, কিন্তু এই মুহূর্তে আমার এমন এক বলি প্রয়োজন যেভাবে এই সাতের মা। ওই মেয়েকে আমার চাই, ওই মেয়েকে আমার চাই, ওর ভিতরে যেই নিদর্শন সমূহ বিদ্যমান, ওর যেই নিদর্শন সমূহ বিদ্যমান, ওর যে চিহ্ন, ওর যে তিলক, তা একেবারে তুচ্ছই ওদের মা হওয়ার জন্য। এই সাতজনের মা হওয়া ওর জন্য সবচেয়ে বেশি সম্মানের। আমার পথে বাধা দিস নি, আমি জানি আর আমি বুঝি তুই আমার পথে বাধা দেওয়ার জন্য তৈরি হচ্ছিস, কিন্তু আমার পথে বাধা দিস নে। আমি যে কোনো মূল্যে ওদের মাকে তোদের কাছ থেকে দূরে সরিয়ে নেবই। আর মনে হয় যার উপরে আবেশ রয়েছে তাকে পাকড়াও করলে আমাকে বন্দি করা সম্ভব। ভুলে যা, আমাকে কখনোই বন্দি করতে পারবি না তোরা। তোদের মনে হবে আমাকে তোরা বন্দি করেছিস, কিন্তু কখনোই তা সম্ভব না। ওই মেয়েকে আমার চাই, ও হবে এই সন্তানদের মা, এবং ওর বলি চড়তেই হবে। কিভাবে বলি চড়াবো তা নির্ভর করে তুই কিভাবে চাস। চাইলে আমি মানুষ দিয়ে সেই ঘটনা ঘটাতে পারি, অথবা নিজেও, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় মানুষকে দিয়ে যদি ঘটনা ঘটানো হয়, তাহলে সেই ঘটনা ঘটলে আরো খুব সহজে বলির কাজ আদায় হয়ে যাবে আমার। নয়তো আমি টেনে আনতে পারবো, সে যদি নরকেও থাকে সেখান থেকেও টেনে আনতে পারবো, আর আমার হাড়ি কাঠ হা 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 করে তাকিয়ে আছে, দিয়ে তাকিয়ে থাকবে ওর জন্য, কারণ আমার হাড়ি কাঠ খুব ভালো করে জানে ওর পরবর্তী শিকার কে, কার রক্ত ওর গায়ে লাগবে, কার রক্ত বয়ে যাওয়ার পূর্বে বিস্ফোরিত নয়নে ঠিক যেই জায়গাটাতে মাথাটা কেটে পড়ে যাওয়ার কথা সেই দিকে তাকিয়ে থাকবে, আর আমার হারিকার সেই ভয়কে অনুভব করবে, সে সেই ভয়কে অনুভব করবে, বলবে দূরে থাক, যদি তুই তোর পরিবারের সবার ভালো চাস দূরে থাক, যদি আমি যদি আমার সেই মেয়েকে না পাই, এই সাত মাথার মাকে যদি আমি না পাই, তাহলে ওদের মা শুধু একজন নয় আর একজন রয়েছে, তোমার স্ত্রী, তোমার স্ত্রীর ভিতরে সেই চিহ্নসমূহ বিদ্যমান, সেই লক্ষণসমূহ বিদ্যমান, তাকে তুলে নিয়ে আনা কঠিন নয়, যদি সে মেয়েকে না দেওয়া যায় তাহলে তোমার স্ত্রীকে নিয়ে আসবো, বলি তো হবেই, এখন তুমি বলি ঠেকাতে পারবে নাকি আমার পথ থেকে দূরে সরে যেয়ে যা হচ্ছে তা হতে দেবে, ঠিক করে না তুমি কি করতে চাও, তোমার সাথে আমার আর দেখা না হোক, তা স্বপ্নটা একদম ভেঙে যায়। এই স্বপ্নটা দেখে যখন তিনি উঠে বসেন, তার ভেতরটা এমন অনুভব হচ্ছিল যেন তিনি দুনিয়ার সবচাইতে গরিব মানুষ, সবচেয়ে দুঃখী মানুষ, যেন এক মুহূর্তেই তার সুখের সংসার থেকে শুরু করে সমস্ত কিছু একদম নাই হয়ে গেছে, তার মনে হচ্ছে দুনিয়া তার কেউ নাই, এমনকি এই পৃথিবীতে শুধুমাত্র একজন মানুষ তিনি রয়েছেন, এই পুরো গোলকের ভেতরে আর অন্য কেউ নাই, তার এমন অনুভূতি হতে লাগলো, এমন ভয়ঙ্কর অনুভূতি তা হতে লাগলো। তিনি টের পেলেন সেই জিন সেই ঘরের ভিতরে, তখন তিনি যেই ঘরে বিশ্রাম নিচ্ছেন রাতে বলে সেই ঘরে, তখন তিনি সেই জিনের উদ্দেশ্যে বললেন, আমি কি করতে পারি বলতো? সে জিন তাকে বলল, অন্যের বিপদ নিজের ঘাড়ে লইবে, কেন লইবে অন্যের বিপদ নিজের ঘাড়ে, বরং অন্যের বিপদ লইতে দাও অন্য কাউকে, নিজ বিপদ হইতে রক্ষা করিও সকলকে। এই কথাটাই বলল সে। এখন অনেক চিন্তা ভাবনা করলেন, পরিবারের আগে অন্য কেউ না, এবং স্বার্থ অনেক সময় এইভাবেই কাজ করতে শুরু করে আমাদের। তিনি কৌশলে অপারগতা প্রকাশ করলেন এমন ভাবে যে তার পক্ষে মেয়ের কাজ চালিয়ে যাওয়া অনেক বেশি কঠিন, মেয়েটা সুস্থ হয়ে যাবে অবশ্যই, কিন্তু আরো কিছু সময় লাগতে পারে, তবে এর ভিতরে মেয়ের উপরে কোন ধরনের প্রভাব যাতে না বাড়ে তিনি সেই ব্যাপারে কিছু ব্যবস্থা নিয়েছেন, এই কথা তিনি উল্লেখ করেন মেয়ের পরিবারকে, কিন্তু সেটা মিথ্যা, কারণ মৌলভী সাহেব খুব ভালো করে জানতেন, মৌলভী সাহেব জানতেন যেই মুহূর্তে তিনি এই মেয়ের পেছন থেকে সরে যাবেন সেই মুহূর্ত থেকেই ব্রহ্ম পিশাচ ওই মেয়ের উপরে আর আক্রমণ চালাবে না, সে অন্য কাউকে পাঠাবে না, ব্রহ্ম পিশাচ অপেক্ষা করবে সেই সময়ের জন্য যখন সে যাতে খুবই সহজ সময়ে তার নিজের কাজ যাতে খুব সহজে করিয়ে নিতে পারে, সেটা হচ্ছে ওই মেয়ের বলি নেওয়া, তো যখন তার পথের কেউ বাধা দেওয়ার মতো থাকবে না তখন সে ওই মেয়ের উপরে কাউকে আনাবে না, এটা ধারণা করেছিলেন কিন্তু তখন মৌলভী সাহেব, কিন্তু ওই যে বললাম তিনি কিন্তু পিছিয়ে গেছেন। একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে দুদিন পরে মেয়েটা মিসিং, মেয়েটা রাতের বেলা সবার সাথে ঘুমিয়েছে কিন্তু তারপর থেকে মিসিং, ঘুম থেকে উঠে দেখছে যে সে বাড়িতে নেই, গেট অবশ্য খোলা ছিল, দৌড়ে তার কাছে লোকজন আগে এসেছে, তিনি বলেন যে তিনি জিনদের সাথে একটু কথা বলবেন, এছাড়াও তিনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোনো খোঁজ পাওয়া যায় কিনা। যখন পরিবারের লোকজন সবাই চলে গেল মেয়ের, তখন তিনি জিনের শরণাপন্ন হলেন, জিনকে জিজ্ঞেস করলেন মেয়েটাকে কি তাহলে নিয়ে গেছে, জিনটা তাকে শুধু এই কথাই বলেছিল, চিন্তা করিও না, যেহেতু তুমি ছাড়িয়া দিয়াছ, যাহা হয় তাহাই কল্যাণকর, এটুকুই, মানে এটা সোজাসুজি ইঙ্গিত, হ্যাঁ মেয়েটা এখন তার কাছে, মেয়েটার বলি দেওয়া সম্ভব, এখন তার আসলে কোন ইচ্ছা ছিল না, আগে পরিবার, সবার কাছে আগে পরিবার। কিন্তু তার ভেতরটা কেমন জানি করতে শুরু করলো। যখন আপনি জানেন যে সাক্ষাৎ একটা বিপদ ঘটতে যাচ্ছে এবং সেই বিপদের সাথে আপনার কোনো সংযোগ নেই, তখন আপনি তা থেকে রিলিফটেড পাবেন। কিন্তু যখন বিবেকের ব্যাপার এসে দাঁড়াবে, বিবেক যখন প্রশ্ন করা শুরু করবে, তখন তার সাথে তো লড়তে পারবেন না। তো সারাদিন অত্যন্ত মন খারাপ। মেয়ের পরিবার বেশ কয়েকবার এসেছিল, তিনি মিথ্যা আশ্বাসবাণী দিয়েছেন, তা হচ্ছে খুব তাড়াতাড়ি ওর খোঁজ হয়তো পেয়ে যাবা তোমরা, ওকে কোনো জিন উঠে নিয়ে যায় নাই, এই কথা পর্যন্ত তিনি বলেছেন। এখন মেয়ের খোঁজ তো পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা হয়ে এল, মেয়েটা যখন গায়েব হয়ে গিয়েছে সেটা হচ্ছে ভোর। সন্ধ্যা হয়ে আসার পর মাগরিবের নামাজ শেষ করে মৌলবী সাহেব তার মসজিদের দুয়ারের সামনে বসে রয়েছেন। তার মসজিদ যেটা, সেটা হচ্ছে মাটি থেকে 1.5 ফিট উঁচু মাটি দিয়ে তৈরি করা রেলিং, এবং যে বাঁশ জাতীয় খুঁটি দিয়ে, মানে বাঁশ জাতীয় আর কি, কাঠ বা বাঁশ জাতীয় খুঁটি দিয়ে উপরে ছনের চালা। এই মসজিদে তিনি ইমামতি করতেন, তার পেছনে লোকজন নামাজ পড়ে, তিনি সে দুয়ারে বসে রয়েছেন একদম নির্লিপ্ত, কিন্তু ভেতরটা তার খেয়ে যাচ্ছে একদম। যখন তিনি কল্পনা করছেন নিজের চোখে যে সেই হাড়ি কাঠে সেই মেয়েটাকে রাখা হচ্ছে আর মেয়েটাকে বলি দেওয়া হচ্ছে, তখন তো তিনি মেনে নিতে পারছেন না। তার জন্য সেটা এক অস্বস্তিকর ছবি কল্পনা করা। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে যখন তিনি যান খাবার খেতে বসলেন, সেই সময়ে বাতাসের শব্দ, অর্থাৎ তুফান, বাতাস শুরু হয়ে গেছে এবং বাতাস শুরু হওয়ার কিছু সময়ের ভেতরেই সজোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। গরম ছিল, সেই গরম একদম কেটে গেছে, ফুরফুরা লাগলেও, শরীরটা ফুরফুরা লাগলেও মন ফুরফুরা না। তিনি শুয়ে পড়লেন আগে আগে, কিন্তু আপনি যখন জানবেন একজন মানুষ খুন হবে কিছুক্ষণের ভেতরে, আপনি ঘুমাবেন কিভাবে, আর আপনি শান্তিতে থাকবেনই বা কিভাবে, জানেন আপনার কিছু করার নেই, তারপরও কিভাবে? তিনি ঘুমাতে পারছেন না, চোখ বন্ধ করে আছেন পারছেন না, চোখ বন্ধ করে চেষ্টা করছেন তাও পারছেন না। একটা সময় তার কানে এক অদ্ভুত শব্দ আসে, মৌলভী তুই আয়, তুই আয় মৌলভী, তুই আয়। তাকে ডাকছিল, মৌলভী সাহেবকে ডাকছিল, এমন ভাবে মৌলভী সাহেবকে ডাকছিল যেন মৌলভী সাহেব যদি চায় তাহলে, মৌলভী সাহেব যদি সেখানে উপস্থিত থাকে তাহলে সেই বলিতে সে অনেক বেশি শক্তি লাভ করবে। এই জন্য সে অত্যন্ত মোহ আর মায়া মিকিয়ে তাকে ডাকছে, এমন ভাবে ডাকছে যে ডাকটাকে তিনি কোনো মতে এড়াতে পারছেন না। সে ডাক তিনি শুনছেন, কিন্তু তারপরে বিছানা থেকে উঠছেন না, বারবার ওই একই ডাক, মৌলভী তুই আয়। এরকম একটা সময় যখন তিনি আর নিজের সাথে পেরে উঠতে পারছিলেন না, তখন তিনি ডিসাইড করলেন আজকে এই দিক আর না হলে ওই দিক। কোন দিক? হয় তিনি আজকে ব্রহ্ম পিশাচকে হত্যা করবেন নিজে, আর নয় তো হত্যা করবেন, মানে করবেনই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর দ্বিতীয় রাস্তাও যদি থাকে, সেই দ্বিতীয় রাস্তা হচ্ছে খুন করো, শয়তানকে খুন করো, কারণ তিনি টিকতে পারছেন না। তিনি সাথে সাথে বের হলেন, বের হয়ে তার বেশ কয়েকজন সাথী যারা রয়েছে তাদেরকে তিনি জোগাড় করেন, তাদের বাড়িতে যেয়ে যেয়ে তাদেরকে ডেকে তোলেন, তাদেরকে নিয়ে বের হন, একত্রিত হন এমন একটা জায়গায়, যে জায়গায় একত্রিত হওয়ার পরে তিনি সবার উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেন এবং তিনি বলে দেন যদি কাউকে দেখা যায় তার উপরে ঝাঁপায়া পড়বা, ঝাঁপায়া পড়বা, কিন্তু তাকে কথা বলতে দিবা না, সবার আগে করবা কি, এই দড়ি দিয়ে তার হাত বাঁধবা। এই কথা বলে তিনি সেই দড়িটাই বের করেন যেটাকে বলে কাঁটাতার। এই কাঁটাতারে এমন ভাবে তিনি দোয়া পরে ফুঁ দিয়েছেন যে এই কাঁটাতার যখন চামড়ার ভিতরে বিঁধবে তখন যন্ত্রণা পাবে সে, যন্ত্রণা। এবং মৌলভী সাহেব কিভাবে জানি অদ্ভুত ভাবে জানতেন যে ওই জঙ্গলে এখন তিনি যদি যান তাহলে তিনি তাকে দেখতে পাবেন। কাকে? সে ভ্যান চালককে। কোন জঙ্গল? আচ্ছা, সেই জঙ্গল যে জঙ্গলকে তিনি প্রথমে চিনতে পারেননি স্বপ্নে। বলেছি না, তিনি একটা জঙ্গল দেখতে পেয়েছিলেন, যে জঙ্গলটায় মাটির উপরে রয়েছে শুকনো পাতা, কিন্তু জঙ্গলগুলো সমস্ত গাছ লম্বালম্বী। না, লম্বালম্বী কোনো গাছ কখনোই হয় না, কেবলমাত্র সুপারি গাছ লম্বালম্বী হয়, এবং সেটা ছিল সুপারি বাগান। সেই জঙ্গলকে তিনি চিনতে পেরেছেন। তিনি সেই জঙ্গলের উদ্দেশ্যে পাকিস্তার সমস্ত লোকজনকে নিয়ে রওনা দেন। যত তিনি এগোচ্ছেন তত তার আস্তে আস্তে ফিসফিসানি বাড়ছে তার কানে। সেই ব্রহ্ম পিশাচ তাকে ডাকছে, তিনি ওর ডাক শুনতে পাচ্ছেন। আর ব্রহ্ম পিশাচ যেটা তার অপেক্ষায়, তিনি ওই জঙ্গলে পৌঁছে যান। পৌঁছে যাওয়া মাত্রই তিনি তার সমস্ত সাথীদেরকে বললেন ছড়িয়ে যেতে, যেটা পূর্বে প্ল্যান। কিন্তু তারা দুইজন দুইজন করে একে অপরের সাথে থাকবে, তারা তিনজনে একটা দল, দুইজন দুইজন করে থাকবে, কিন্তু তাদের দূরত্ব থাকবে মৌলভী সাহেবের কাছ থেকে বড় জোর 15-20 হাত। কারণ ওরা যাতে মৌলভী সাহেবকে, ওরা যাতে মৌলভী সাহেবকে জঙ্গলের ভিতরে হারিয়ে না ফেলে। হারিয়ে ফেললে মৌলভী সাহেব একা পারবেন না। এখন মৌলভী সাহেব যখন জঙ্গলের ভেতরে যাচ্ছেন, তিনি কিন্তু সেই কণ্ঠস্বর তখনও শুনতে পাচ্ছেন। হ্যাঁ, কণ্ঠস্বর তাকে কোনো দিক দেখাচ্ছে না, কিন্তু তিনি বুঝতে পারছেন তাকে কোথায় যেতে হবে। কারণ তার দিলের ভেতরে একটা রাস্তা আসছে, তার দিল বলছে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যদি যায় তাহলে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে যাওয়ার পরেই সে কিন্তু সেই ব্রহ্ম পিশাচকে পেয়ে যাবে সেখানে। মৌলভী সাহেব ঠিকই রাস্তা খুঁজে পান, এবং সেই রাস্তায় তিনি যত এগিয়েছেন তত সেই শব্দ, তত সেই আহ্বান আরো জোরদার হয়েছে। জঙ্গলের ভেতরে একটা জায়গায় প্রথমে আগুনের আলো পাওয়া গেল, তারপরে আরো কাছে যাওয়ার পরে সবকিছু একদম পরিষ্কার। তিনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিকে, সেই ভ্যান চালক, সেই বসে রয়েছে আসন পেতে, সটান ভঙ্গিমায় সে বসে রয়েছে। মৌলভী সাহেব জীবনে কখনো হাড়ি কাঠ দেখেননি, এই জন্য তিনি জানেন না হাড়ি কাঠ দেখতে কিরকম। কিন্তু সেই মেয়েটা সেইখানে বসা, একেবারে সেই ভ্যান চালকের মুখোমুখি। এটা তাদের মাঝখানে রয়েছে কিছু জিনিসপত্র এবং চলতে থাকা আগুন। এবার যখন মৌলভী সাহেব একটা গাছের পেছনে এসে চুপচাপ দাঁড়িয়েছেন, ওই ভ্যান চালক অর্থাৎ ব্রহ্ম পিশাচ যার উপরে তার নিয়ন্ত্রণ ধরে রেখেছে, সে তাকায় মৌলভী সাহেবের দিকে। দুজনের ভেতরে চোখাচোখি হয়ে যায়। মৌলভী সাহেব ঠিকই কাঁপছিলেন। ভয় আপনি পাবেন, ভয় যে কেউ পাবে, সে যতই সাহসী হোক না কেন। কিন্তু তিনি কি চিন্তা ভাবনা করেছেন সেটা অদ্ভুত উপায়ে ব্রহ্ম পিশাচ জানত। সে তাকে উদ্দেশ্য করে বলল, আমাকে তো এত সহজে নিয়ে যেতে পারবে না, কেবল এই দেহটাকে নিয়ে যেতে পারবে, আমাকে নেওয়া, আমি তো মুক্ত, আমি তো যে কোনো জায়গায় ঘুরতে পারি। তুমি ভাবতেই পারো যে তুমি আমাকে বন্দী করবে, কখনোই তা তোমার দ্বারা হবে না, কারো দ্বারাই হবে না। বরং আমি এটুকুই তোমাকে বলতে পারি, এইখানে উপস্থিত থেকে পুরো ক্রিয়াটা একবার দেখো, যদি তুমি চাও তোমাকে আমি শক্তি দেব, সেই শক্তি দিয়ে এই লোকদের উপরে তুমি ছড়ি ঘোরাতে পারবে, এই লোকেরা তোমার দাস হয়ে যাবে, তুমি চাইলে সেটা করতে পারো। কিন্তু তুমি চিন্তা করছো তুমি এই সমস্ত কিছুই করবে না, তুমি চিন্তা করছো আমার উদ্দেশ্য কি। খুব সহজে তোমাকে আমি বলি, এই মেয়ের ভেতরে যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নের কারণে সে অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বলি দেওয়ার জন্য। আমার সাধনায় এই মুহূর্তে একটি বলি অত্যন্ত প্রয়োজন, তার জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ভালো, সবচেয়ে যোগ্যতম যে সেই মুহূর্তে আমার চোখের সামনে বসা। আমি চেয়েছিলাম তার বলি আরো আগে নিয়ে নিতে, কিন্তু সে সুযোগ তুমি হতে দাওনি। বরং আজ তুমি আর এখানে তোমার যত সাঙ্গপাঙ্গ রয়েছে তারা আমাকে ঘিরে ধরার চিন্তা ভাবনা করছো, কিন্তু তারপরও ভুলে যাচ্ছ তোমরা আমাকে কখনোই পাকড়াও করতে পারবে না। তুমি এসে যদি আমাকে এখন ধরো, কাকে ধরবে? এই ভ্যান চালকের ভিতর দেহকে। এর বাইরে অন্য কাউকে তোমরা ধরবে না কখনোই, প্রশ্নই আসে না ধরার। কারণ যেই সময় তোমরা এখানে প্রবেশ করবে তখন আমি বাতাসে মিলিয়ে যাব। আমি বাতাসে সবচেয়ে দ্রুত গতিতে ছুটতে পারি, তার মানে এই নয় যে আমি মাটির উপরে চলতে পারি না। তখন আবার মৌলভী সাহেব ওই কাঁপা কাঁপা গলায় কোনো মতো জিজ্ঞেস করতে পেরেছিলেন, এই লোকটাকে কেন সে হত্যা করেছে? তখন ব্রহ্মপিশাচ যে উত্তর দিল সেই উত্তরটা ছিল অত্যন্ত ঘৃণার। সে উত্তর দিল, তাকে খুন করেছি কারণ সে ছোট, সে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জাতির ভেতরে। অবশ্যই কখনো ওরা আমাদের সমকক্ষ হতে পারবে না, তোমাদের সমকক্ষ হতে পারবে না। ওদের কাজ কি জানো? ওদের কাজ হচ্ছে মিথরের, ওদের কাজ হচ্ছে সাফ সাফাইয়ের, ওদের কাজ হচ্ছে তোমাদের জুতো পলিশ করার। কিন্তু তা না করে ওরা তোমাদের আশপাশে ঘোরাফেরা করতে পারে, একইভাবে দাঁড়াতে পারে, একইভাবে যে কোনো কাজ করতে পারে। আর আবার তোমরা তাদেরকে সম্মান দিয়েও ডাকো, এমন ব্যক্তিদের সম্মান পাওয়ার যোগ্যই না। ভ্যান দিয়ে আসছিল সে, ওই যে ভ্যানটা চালায় সেই ভ্যানে, তার পেছনে ছিল কিছু সামগ্রী, তার উপর আমার নজর ছিল অনেক আগে থেকে। কারণ এমন কাউকে তোমার সবসময় দরকার যার উপরে খুনাক্ষরেও কেউ নজর দেবে না। তোমাদের এই এলাকার ভেতরে এই একটা মাত্র লোক যেই কোনো জায়গায় যেই কোনো সময় যদি উপস্থিত হয় কেউ তাকে সন্দেহ করবে না। এখন যদি আমি আমার নিজের কর্ম সাধন করার জন্য যদি রাতের বেলা তোমার বাড়ির সামনে যে দাঁড়াই, তুমি যদি আমাকে দেখতে পাও এই লোকের ভেতরেই, তাহলে এই লোককে দেখার পরে তুমি কখনোই চিন্তা করবে না যে এই লোক তোমার ক্ষতি করার চিন্তা ভাবনা করতে পারে। এই জন্যই তাকে আমি তৈরি করে নিয়েছি, বেশি কিছু করিনি। প্রথমে ভ্যানটাকে ধাক্কা দিয়েছে, পেছন থেকে ধাক্কা দেওয়ার কারণে গতি সামলাতে না পারে মুখ থুবড়ে পড়ে, এবং সে যেই সময় মুখ থুবড়ে পড়ে সে সময় তার ঘাড়ের উপরে শুধুমাত্র পা দিয়ে রেখেছিলাম। ওই পা দিয়ে রাখাটাই যথেষ্ট ছিল তার জন্য, সে ওইখানে দমাটকে পড়ে গেছে। ওইটাই আমি চাচ্ছিলাম, সে দমাটকে পড়ে যাক, তাহলে তার শরীরের উপর কোনো প্রভাব ফেলবে না। এখানে আরো একটা ব্যাপার তোমাকে আমি বলি, আমি চাইলে ওকে বলে দিতে পারতাম ওর ভেতরেও কিছু চিহ্ন বিদ্যমান ছিল, কিন্তু আমি ওকে কেন বলে দিইনি জানো? একজন নারীর বলির চাইতে পুরুষের বলি অনেক ছোট। যদি নারী বা শিশুকে বলি দেওয়া যেতে পারে তাহলে সেই বলির শক্তি অনেক বেশি হয়, তাই আমি তাকে কিন্তু বলি দেইনি। ওই যে তাকে গলা টিপে মেরে ফেলেছি পেছনের দিক থেকে চাপ দিয়ে, এতে করে কি হলো জানো? তার রক্তে খুব দ্রুত জমাট বাঁধতে শুরু করলো, তার রক্তের ভেতরে থাকে সেই বিষ জায়গায় জায়গায় পচে গিয়ে এমন একটা আভা তৈরি করলো যার কারণে তার দেহ খুব দ্রুত নষ্ট হচ্ছে না, কোনো মতে না। আর যখন আমি থাকবো এই দেহ তো আরো নষ্ট হবে অনেক পরে। আজকে যখন এখান থেকে আমি চলে যাব, আমি আমার বলি নিয়ে সমস্ত শক্তি লাভ করে এখানে পড়ে থাকবে এই দুটির দেহ, তোমাদেরকে ভয় পেতে হবে না। আমি সেইভাবেই সবকিছু সাজিয়ে রেখেছি, তোমরা থাকবে সাক্ষী, তোমরা খুঁজতে বেরিয়েছ মেয়েকে, এবং তোমরা এখানে এসে দেখবে এই ভ্যান চালক তাদের মেয়েকে হত্যা করেছে। চিন্তা করতে পারো আশপাশে এই সমস্ত জিনিসপত্র রয়েছে, এই সমস্ত জিনিসপত্রের কারণে তো মানুষজন তখন চিন্তা করবে যে একজন ভ্যান চালক কিভাবে এমন কোন আধ্যাত্মিক কর্মকাণ্ড করতে পারে। সে ব্যবস্থা করা, কারণ আমি ইতিমধ্যে বেশ কয়েকজনকে দেখিয়েছি, সে কিছুটা আধ্যাত্মিক কর্ম করছে। এই কয়েকজনই তখন বলে ফেলবে, তোমাদের আর কোনো বিপদ নেই, তোমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে এটা বলে রাখি, এই দুজন তো মরবেই, তুমি আর এমে, এই দুজন তোমরা মরবেই, তোমাদেরকে মরতে হবে। আর মারবে এই যে মৃতদেহ, তোমার যারা সাথী রয়েছে আশপাশে তারা তখন বাধ্য হবে এটা বলার জন্য। তুমি মরে যাওয়ার পরে তুমি কিভাবে মরেছ এটা কাউকে ওরা বলবে না, কারণ ওরা উল্টো ফেসে যাবে। কি চাও তুমি, আমার কাছে বাধা? মৌলভী সাহেব তো তখন অত্যন্ত মানে শান্ত হয়ে এসছেন, এবং তার ভেতরে না দপ করে টাগুন জ্বলে উঠল। এত বড় দুঃসাহস, শয়তান সিং আমাকে ভয় দেখায়। ও তো তো মানুষের ভেতরে, ও তো আশপাশে নাই, ভয় দেখাবে? মৌলভী সাহেব তখন একটা তালি দিলেন। তালি দেওয়া মাত্রই চারপাশ থেকে তার সমস্ত সাথীরা বেরিয়ে আসলো, যারা হচ্ছে তার সাথী। তিনি হুকুম দিলেন, এই বেটাকে ধর। যখনই সবাই এসে সেই লোকটাকে ধরল, সেই যে বয়স্ক ব্যক্তি, তখন ব্রহ্মপিশাচ মৌলভী সাহেবের উদ্দেশ্যে বলল, মেয়েটাকে তো বাঁচিয়ে নেবে, দেখতে পাচ্ছি আমি, মেয়েটাকে তোমরা বাঁচিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু কতক্ষণ আমাকে বন্দি করতে চাও? বন্দি তুমি করতে পারবে না তো সহজে, সেই সুযোগ আমি তোমাকে দিব না। যদি আমি তোমাকে সেই সুযোগ দেই তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সবচেয়ে বড় বিপদ আরো আসন্ন। আমি এখান থেকে পালিয়ে যাব, তুমি আমাকে ধরতেই পারবে না। মৌলভী সাহেব তখন সব শক্তি এক জায়গায় নিয়ে তিনি তখন সে মৃতদেহর ভেতর থেকে ব্রহ্মপিশাচকে বের করার যত ধরনের পদ্ধতি রয়েছে সবগুলো পদ্ধতি তখন তিনি অ্যাপ্লাই করতে শুরু করলেন। যখন তিনি অ্যাপ্লাই করতে শুরু করলেন, ব্রহ্মপিশাচ কিছু সময়ের জন্য রেজিস্ট করতে শুরু করলো, সে জোরাজোরি করতে শুরু করলো, সে ছাড়বে না বা সে যাবে না। সে হাতগুলো মোচড়ো, যেমন একজন মানুষ হাত মোচড়াতে পাবে না, ঠিক সেইভাবেই, যেভাবে হাত মোচড়ালে কোনোই ভেঙে ঘুরে ঘুরে যাবে জয়েন্টের অংশ দিয়ে, ঠিক সেইভাবে সে হাত ঘোরাচ্ছে। দুই একজন সাথী তো ভয় পেয়ে গিয়েছে, দুই একজন সাথী ভয় পাওয়ার পরেও তারা তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে মৌলভী সাহেব যা বলে সেটা ফলো করার। মৌলভী সাহেব তিনি তার সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা করছিলেন ব্রহ্মপিশাচের, কিন্তু তিনি জানেন না কেউ শরীর থেকে বের করতে হবে কিভাবে। তিনি শুধু এইটা জানেন, যখন শয়তানের উপরে দম করা হবে আল্লাহর কোরআনের এক একটা আয়াত পড়ে, তখন শয়তান তা সহ্য করতে পারবে না। আর শয়তান কে? যে জুলুম করে সে হচ্ছে শয়তান, শয়তানের কোনো ধর্ম নেই। যখন মৌলভী সাহেব তার সমস্ত শক্তি উগড়ে দিয়ে ওই লাশের একদম কাছে গিয়ে যখন তিনি আরো শক্তভাবে কোরআনের আয়াতগুলোকে আঁকড়ে ধরে পাঠ করতে শুরু করলেন, ব্রহ্মপিশাচ সেই শরীর থেকে বেরিয়ে গেল। বলে রাখা ভালো, সে কিন্তু বলেছিল যে তার বলি কিন্তু আজকে আর হবে না। যেই মুহূর্তে তাকে ধরে ফেলা হয়েছিল সেই মুহূর্তে সে বুঝে গিয়েছিল, এবং বুঝে যাওয়ার কারণে সে বলেছিল, দেখতে পাচ্ছি আজ আমার বলি গ্রহণ হবে না, কিন্তু আমি আমার বলি ঠিক করে রাখব, এখান থেকে বের হওয়া মাত্রই আমি আমার বলিকে চূড়ান্ত করে ফেলবো, এই কথা কিন্তু সে বলেছিল। যখন সে বেরিয়ে যায় মেয়ের ভেতর থেকে, মেয়ে না, সেই ভদ্রলোকের ভেতর থেকে সে যখন বেরিয়ে যায়, সেই ভ্যান চালকের বলটা এমন ভাবে নিস্তেজ হয়ে পড়ল এবং হঠাৎ করে তারা সবাই ভার অনুভব করলো যারা ধরে রেখেছিল। ব্রহ্মপিশাচ সেখান থেকে সরে যাওয়ার পরে এবার মৌলভী সাহেব বললেন, কি সেই যে ব্যক্তি রয়েছে তাকে, তিনি ওই ভালোভাবে কবর দেওয়ার ব্যাপারে চিন্তা করে ফেলেছেন, কিন্তু সেটা করার পূর্বে তাকে আবার একজন সাথে বলল, যেহেতু আপনি এখানে তাকে অজ্ঞান অবস্থা পাচ্ছেন, মানে সে তো এখন মারা গেছেই, সে তো মারা গেছে আর আগেই, তাহলে সেখানে পড়ে থাকুক, লোকজন পরে খুঁজে পাবে। কিন্তু আরেকজন বলে উঠলো যে মেয়ে যদি আমরা নিয়ে যাই তখন মানুষজন জিজ্ঞেস করবে যে মেয়েকে এখান থেকে আমরা যে নিয়ে গেলাম, অথবা আজ হোক কাল হোক মানুষজন যদি বুঝতে পারে যে আমরা এখানে ছিলাম তখন আরো বড় বিপদ হতে পারে। তখন মৌলভী সাহেব চিন্তা করলেন যে ঠিক আছে, আমরাই ওকে একবারে প্রপারলি গোসল দিয়ে দাফন করে দেবো, এখানে কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। তারা ওইটাই চিন্তা ভাবনা করলো, এবং ওইটা যখন তারা চিন্তা ভাবনা করলো, ওদের একজন যারা হচ্ছে সাথে তাদের চোখ পড়ল সেই ভ্যান চালকের উপরে, যার ডেড বডি এখন পড়ে রয়েছে, যে ডেড বডিকে বজেস করে ব্রহ্ম পিশাচ তার নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। তার মুখে একটা হাসি, এক অদ্ভুত ধরনের হাসি, এমন একটা স্মাইল, যে স্মাইলটা তার ছেলের, যেন ব্রহ্ম পিশাচ আবার ফিরে এসেছে এই শরীরে, আর সে হাসছে তাদের উপরে, যারা এত কিছু এখানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে তাদের উপরে সে হাসছে। মৌলভী সাহেব সে ব্যাপারটা বুঝতে পারলেন, বোঝা মাত্রই তিনি যখন একজনকে নির্দেশ দিলেন ওকে ধর, সেই মুহূর্তেই এই ডেড বডি উঠে বসে এবং জঙ্গলের ভেতরে দৌড় দেয়। যখন ডেড বডি উঠে বসে জঙ্গলের ভেতরে দৌড় দেয়, তখন মৌলভী সাহেবও সেই ডেড বডির পিছনে ছুটতে শুরু করেন, এবং তিনি অর্ধেক সাথী নিয়ে সামনের দিকে এগোতে থাকলেন এবং বাকি সাথীদেরকে বললেন এই মেয়েটাকে নিয়ে এখান থেকে তারা যাতে বেরিয়ে যায় এবং মেয়েটাকে নিয়ে যেতে বাড়িতে যাতে পৌঁছে দেয়। তখন ওই যে ডেড বডি যে দৌড় দিয়েছে ব্রহ্ম পিশাচের নিয়ন্ত্রণে যে রয়েছে, তার পিছু নেওয়া মৌলভী সাহেব কিছু দূর যাওয়ার পর আর চলতে পারছেন না, হাঁপিয়ে গেছেন। এমন অবস্থায় তিনি যখন হাঁপাচ্ছেন একটা গাছের পাশে দাঁড়িয়ে, ওই গাছের উপর থেকে তার উপরে লাফিয়ে পড়ে সেই ডেড বডি, আঘাত পান মৌলভী সাহেব, কিন্তু সেই ডেড বডি তাকে পেছন থেকে এমন ভাবে চেপে ধরে যাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং তিনি যাতে মারা যান। তিনি সরে গিয়েছিলেন কোনোভাবে, কিন্তু সরে যাওয়ার পরে তার একবারে মুখ বরাবর ছিল সেই ভ্যাঞ্চালক, যা আবার তার গলা চেপে ধরেছে, এবং তিনি তার চোখে প্রায় একেবারেই অন্ধকার দেখতে পাচ্ছিলেন, সেই সাথে আমরা যেরকম চোখের তারা দেখতে পাই ওরকম। তিনি টের পাচ্ছিলেন যে তার দুটা পা একদম নিস্তেজ, একদম নিস্তেজ। তিনি সেটাও যেমন টের পাচ্ছেন ঠিক তেমনি তিনি টের পাচ্ছেন যে তিনি এখনো বাঁচবেন না। কিভাবে জানি তার ওই সাথীরা যারা তার পেছনে দৌড়িয়েছিল তারা তাকে পেয়ে যায় এবং সেই শয়তানকে তারা ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। সরিয়ে ফেললেও ব্রহ্ম পিশাচের নিয়ন্ত্রণ থেকে কিন্তু সেই ব্যক্তি বেরিয়ে আসেনি, মানে সেই লাশ। মৌলভী সাহেব যখন একটু সুস্থ হলেন, নিঃশ্বাস নিতে পারছেন, তার গলার চাপ কমিয়েছে, তখন তিনি জিজ্ঞেস করেন কার কাছে আছে সেই তরি, অর্থাৎ কাঁটাতার। যখনই একজন বের করে দিল সে কাঁটাতার, যে কাঁটাতার তার হাতের মধ্যেই ছিল ওই কাঁটাতার, মৌলভী সাহেব তখন কোরআনের আয়াত পড়ে ফু দিতে শুরু করলেন এবং ওই কাঁটাতার দিয়েই বেঁধে ফেললেন ওর দুটা হাত। ওর দুটা হাত বাঁধার পেছনে কারণ হচ্ছে, হাত যদি বাঁধা হয় তাহলে মানুষ কোনো মতেই সোজাভাবে দৌড়াতে পারবে না, তাকে মুখ থুপড়ে পড়তেই হবে, অর্থাৎ ওর দৌড়ানোর ব্যবস্থা তিনি বন্ধ করে দিলেন। আরো একটা ব্যাপার, ও যদি পালানোর চেষ্টাও করে ওর নিজের শক্তি দিয়ে সে কখনোই এই তার কাটার বেড়াটা সে খুলতে পারবে না যেটা তার হাতে দেওয়া, দিয়ে সে যদি নিজের হাত থেকে তা খোলার চেষ্টা করে প্রতিবার যখন সে খোঁচা খাবে, শুধু সেই খোঁচাটা মানুষের জন্য খোঁচা হলো, তার জন্য 500 বেত্রাঘাত সমান পরিমাণ আঘাত দেওয়ার মতো, 500 বেত্রাঘাত সমপরিমাণ আঘাত, এক একবার যদি সে খোঁচা খায় সে ওই পরিমাণ আঘাত পাবে। কিন্তু এখন এখন করণীয় কি? এই লাশ নিয়ে তিনি কোথায় যাবেন, কিভাবে কবর দিবেন? কারণ তারা দূর দিয়ে যত দূর চলে এসছেন, এখন পেছনে ফিরতে গেলেও তাদের অনেক সময় লাগবে, সেই সাথে এই লাশকে প্রপারলি বেরিয়েল দিতে গেলে তাকে গোসল করাতে হবে, তাকে কাফন পরাতে হবে, এটা এই রাতের আধারে সম্ভব নয়। কিন্তু তখন তিনি আর একটা ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করলেন, মৌলভী সাহেব কিন্তু বারবার সেই ব্যক্তিকে বারবার সেই ব্যক্তিকে কবরস্থ করার ব্যাপারে ভাবছিলেন সঠিকভাবে, কিন্তু সেই ব্যক্তি তখন অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করে, কারণ তার ভেতরে ব্রহ্ম পিশাচ আটক রয়েছে। এই মুহূর্তে সে বাইরে বের হতে পারবে না শরীর থেকে, এখন বের হতে পারবে না দেখে সে মন্ত্র পড়তে শুরু করছে, যেই মন্ত্র চার ধরনের বস্তুকে টেনে আনে। এক, ব্যাং, যে ব্যাঙের ঘাড়ে ভর করে পিশাচ। দুই, সেই সমস্ত প্রেত যারা বৃষ্টির রাতে বাইরে বের হয় এবং বৃষ্টির পানির ভিতরে ছলাৎ ছলাৎ করে লাফায়। তিন, সেই ধরনের মানে সত্তাগুলো যারা মানুষকে ভয় দেখানোর জন্য বাইরে বের হয় এবং তারা কঙ্কাল দিয়ে, কঙ্কালের হাড় দিয়ে দেয়ালগুলোতে অথবা জানালাগুলোতে টোকা দেয় যাতে মানুষ ভয় পায়। আর চার, বিশেষ ধরনের সাপ যারা শুধুমাত্র নির্দিষ্ট রাতে বের হয়। এই সমস্ত ব্যাপারটা আগে থেকে অবগত ছিলেন, এই সমস্ত জিনিসের ব্যাপারে তিনি যেহেতু এই সমস্ত জিনিসের ব্যাপারে আগে থেকে অবগত ছিলেন এবং যখন মন্ত্র পড়ছে তখন তিনি বুঝতে পারলেন যে ওর মন্ত্র পড়া ওকে থামাতে হবে। তিনি ওরই শরীরে কিছু অংশের কাপড় কেটে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেন যাতে সে কাপড় বের না করতে পারে। মৌলবী সাহেব চেয়েছিলেন যে তিনি তাকে সঠিকভাবে দাফন করবেন, এতে সেটা সম্ভব হয়নি, কারণ ব্রহ্ম পিশাচ তার ভেতরে সমস্ত শক্তি নিয়ে অপেক্ষা করছিল। ওই তারকাটার বেড়াটা তার হাত থেকে সরানো মাত্রই তারা ওইখানে সবাই মারা যেত। এই জন্যই সেই দিন যখন পরের দিন বিকেলবেলা ওই কালবৈশাখীর সময় তাকে ওইখানে ওইভাবেই মাটিতে ফেলে দেওয়া হয় যাতে কোনো মতে তাকে মাটি চাপা দেওয়া যেতে পারে না, এখানে প্রপার দাফনের উপায় রয়েছে না, এখানে প্রপারলি জানাজার উপায় রয়েছে। শেষ হল ব্রহ্ম পিশাচের তৃতীয়তম পর্ব। আর একটা মাত্র পর্ব কিন্তু বাকি রয়েছে, একটা মাত্রই পর্ব। গত পর্ব আপনারা কিন্তু শুনেছেন যে একজন তান্ত্রিক এসেছিল, তার নাম হচ্ছে হরিনারায়ণ, এবং এই হরিনারায়ণ যখন আসেন তিনি কিন্তু সেন্স করতে পারেন যে ব্রহ্ম পিশাচ রয়েছে। এখন এখানে ব্রহ্ম পিশাচের ব্যাপারে একটা কথা না বললেই নয়, কারণ পুরাণ কেন্দ্রিক একটা চরিত্র, তো মানে পৌরাণিক ব্যাপারগুলো সে ব্যাপারের ভিতরে আপনি এই চরিত্রকে পাবেন, এক্সিস্ট করে আর কি। তো সেই পৌরাণিক ব্যাপার বা সেই ব্যাখ্যায় আর কি তাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যে সে হচ্ছে ধূর্ত আত্মা, ধূর্ত আত্মা এবং অত্যন্ত জ্ঞানী। তো এই ধরনের এন্টিটি অনেক জ্ঞানী হয় এটা আর কি ওই পৌরাণিক বইগুলোর ভেতরে রেফারেন্স হিসেবে পাওয়া যায়, কিন্তু এর বাইরে আর অন্য কোনো কিছু না, বেশি আহামরি কোনো কিছু না, সেটা কেবল তাদের সেই অংশগুলোর ভেতরে তারা যদি সেই ব্যাপারে জ্ঞান রাখে তাহলে তারাই সেই ব্যাপারে জানবে, আমরা সেই ব্যাপারে জানবো না খুব সহজেই, কারণ এই বিশাল দুনিয়াটায় এই বিশাল যেই অংশের ভেতরে আমরা বসবাস করি এই অংশের ভেতরে যেই অন্য একটা দুনিয়া রয়েছে ওই দুনিয়ার ব্যাপারে আমরা কিছুই জানি না, আমরা কেউ না কেউ হয়তো 100% জানতে পারি বা 200% জানতে পারি, এর বাইরে আমরা বেশি কিছু কেউই জানি না, আসলে জানি না। এবং এই যে বিশাল সংখ্যক এলাকা রয়েছে যে এলাকার মধ্যে এমন এমন সবাই বসবাস করে যাদের ব্যাপারে আমরা জানি না, কিন্তু তারা যখন কোনো না কোনো ভাবে আমাদের জীবনে ঢুকে পড়ে আমাদের জীবনে লোভে লড়া যায়, এই ব্রহ্ম পিশাচরা তারাও এমন জায়গারই বাসিন্দা, তারা যখন আমাদের জীবনে প্রবেশ করে তখন আমাদের জীবনের অবস্থা এরকম হয়ে যায়। মৌলবী সাহেবের কথা বলতে হয় কারণ এরকম দিলেরই লোক অনেক কম পাওয়া যায়, মানে অনেক সময় হয় কি যে আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন নিজের পরিবারের জন্য, নিজের ভালোর জন্য, কিন্তু কখনো কখনো মানে আবেগ আর হচ্ছে বিবেক এই দুটা জিনিস আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলতে শুরু করে, তখন পার্সোনালিটির উপরে এই দুইটা জিনিসের প্রভাব পড়তে শুরু করে এবং মানুষ তখন ওই কাজটা করার জন্য মানে চেষ্টা করে যে কাজটা আসলে সে করতে চাচ্ছে না, ওই যে আবেগ এবং বিবেকের কারণে। মৌলভী সাহেব খুব ভালো কাজ করেছেন, কিন্তু
আমি একটা ব্যাপার বুঝতে পারছি না,
মানে আমি তো আসলে জানি না মানে তিনি কোন আয়াতগুলো পড়েছেন, কিন্তু এটা ঠিক যে এক একজনের কর্মপদ্ধতি এক এক রকম, কিন্তু আমার ক্ষেত্রে আমি আমি মানে যেমন দেখেছি আমি কালচক্রে আপনার সন্তান জীবনী শক্তিকে তার লাশের সাথে বেঁধে দেওয়া, এমনকি ব্রহ্ম পিশাচের প্রথম পর্ব জীবনী শক্তি তখনও কিন্তু সেই ডেড বডির ভিতরে ছিল। তো আমি আমার জীবনে এরকম কাজ এইভাবে কখনো করিনি আর কি, আমি আমার জীবনে কখনো এরকম কাজ এইভাবে করিনি, এই জন্য এই ব্যাপারে আমার তেমন একটা ধারণা নেই। শুধু উপলব্ধির জায়গা থেকে যদি বলতে চাই, তা হচ্ছে অনেক কিছুই আমার চোখের সামনে হবে যেটা ব্যাখ্যা আমার খোঁজা উচিত না, যেটা ব্যাপারে আমার জানাই উচিত না। ব্যাপারটা একদম সোজাসুটো এরকম, আমিও ওইভাবে চলাফেরা করার চেষ্টা করি। মানে আমাদের তো আসলে সব ধরনের জ্ঞান আমাদের ভিতরে ফিট হবে না। দেখা গেল যে যিনি গণিত বিশেষজ্ঞ তিনি জিওমেট্রি নাও বুঝতে পারেন, আবার যিনি জিওমেট্রি ভালো বুঝেন তিনি যে গণিত বিশেষজ্ঞ হতে পারবেন সেটার তো কোনো গ্যারান্টি নেই। তো ঠিক তেমনি যে নলেজের ব্যাপারে আসলে খুব টাফ, কারণ এত নলেজ এত জ্ঞান রয়েছে যে এক একজনের কাছে যদি তার জ্ঞানকে বা সে তথ্যকে এক জায়গায় রেখে যদি মাপা হয় দেখা যাবে যে তার কাছে হয়তো 0.1% জ্ঞান রয়েছে। অর্থাৎ জ্ঞান রয়েছে কিন্তু জ্ঞানের আকার অনেক বড়, আমাদের ভিতরে অত জ্ঞান নেই আসলে, আমরা যতটুকু বুঝি সেইটুকু আমাদের ক্যাপাবিলিটির বাইরে, কিন্তু তারপরও আমরা যথেষ্ট বুঝি। কিন্তু এবার যদি আপনি এই ঘটনাটা যদি লক্ষ্য করেন, এখানে সে বারবার বলছিল যে তার স্পেসিফিক টাইমে বলির প্রয়োজন এবং চিহ্ন, মানে সে কোন চিহ্ন দেখছে মেয়ের ভেতরে, এমনকি সে ভ্যান চালকের ভেতরে। এই চিহ্নটা কি? এটা এমন একটা চিহ্ন যেটা মানে যে ব্যাপারগুলো ডিসকাস না করাই ভালো, যে ব্যাপারগুলো সম্পর্কে জানি এই ব্যাপারগুলো ব্যাপারে মানে ডিসকাস করতে চাই না, বাট তারা একটা ডেট বের করে ফেলে যেটার সাথে তার জন্মের তারিখের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ কি বলে এটাকে সংযোগ আছে, এবং এটার মাধ্যমে তারা একটা হোস্ট পেয়ে যায়, এবং এই হোস্ট হয়ে যায় এখানে আমাদের এই মেয়েটা আর হচ্ছে সে ভ্যান চালক যিনি মারা গিয়েছেন আগেই, মানে যাকে হত্যা করা হয়েছিল মানে মাটিতে ফেলে দিয়ে তার ভ্যানের পেছনে ধাক্কা দেওয়ার কারণে চলতি ভ্যান থেকে তিনি মুক্তিপ্রাপ্ত করেছেন, আর পা দিয়ে তার ঘাড়ের উপরে চেপে ধরার কারণে তিনি কিন্তু দম বন্ধ হয়ে মারা গেছেন। তো সেই ব্যক্তির উপরও সেই ব্যক্তিরও যেমন চিহ্ন ছিল ঠিক তেমনি মেয়েরও ছিল, এবং এই কারণেই ব্রহ্ম পিশাচ তার ওই সুন্দরভাবে যে প্ল্যানটা রয়েছে সেটা সে সাজিয়েছে। কিন্তু একটা কথা, এই যে সে বলি দেওয়ার ব্যাপারটায় যে এত বেশি এক্সাইটেড, সে যে বলি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটার কারণ কি? দেখুন দুনিয়াতে না স্যাক্রিফাইস হলো সবচেয়ে উত্তম উত্তম কর্ম, উত্তম কর্ম, এবং ওটার বিপরীত কাজও যদি কেউ আবিষ্কার করে সেটা ওই স্যাক্রিফাইসে। কিন্তু এখন আমরা যদি স্রষ্টার উদ্দেশ্যে কোরবানি করি তাহলে আমরা সেইভাবে কোরবানি করব যেভাবে আমাদেরকে মানে আমাদের অতীতে আমাদের পরিবারের সদস্যরা যেভাবে কোরবানি করেছে তার আগে আমাদের অন্যান্য বংশধরেরা, আর এই যুগে এসে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা মিটমাট করি আমরা যেভাবে কোরবানি দিই ওইভাবে তো কোরবানি দেওয়া হয়, তাই না? ওইটা হচ্ছে স্যাক্রিফাইস। এটার উল্টাটা যদি করতে হয় তাও তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু উল্টো কাজ, যেখানে আমরা স্রষ্টার জন্য এটা করি তখন তারা করবে, তারা যে ডিলিউশনের ভিতরে থাকবে যে এই বলিটা দিলে সেই শক্তি পাবে বা অমুক এন্টিটির কাছ থেকে সেই শক্তি পাবে, তো সে তারা তখন ওইটাই করে। ওইখানে ধরুন যে একজন এন্টিটি রয়েছে তার নামে নওজুবিল্লাহ তার নামে বলি দিয়ে দিলে সে খুশি হয়ে তার একটা শক্তি বা তার একটা গুণ তাকে দিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে সিম্পলি এরকম, মানে আমাদের যেরকম স্যাক্রিফাইসের ব্যাপারটা রয়েছে যেটা কোরবানি সেটার অপোজিটও রয়েছে। প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা মজাদার উল্টো কাজটা ওরা বের করে, উল্টো ফর্ম ওরা আবিষ্কার করে যে কোনো মূল্যে, এবং সেটাকে সারা জীবন অ্যাপ্লাই করতে থাকে ওরা বিভিন্ন যুগে বিভিন্ন ওয়াক্তে বিভিন্ন সময়। তারা সেটাকে তাদের হিসাব অনুযায়ী তারা সেটাকে অ্যাপ্লাই করে গেছে। কিন্তু আমি কখনো আসলে শুনিনি যে কাটা তার দিয়ে কাউকে বেঁচিয়ে রাখা যায়, আর আমি কখনো শুনিনি যে কাটা তারের এমন কোন স্পেশালিটি রয়েছে মানে সেটা হচ্ছে আপনার এই ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু তারপরও এটা কেবল ব্যক্তির উপরে নির্ভর করে ব্যক্তি কোনভাবে কি কাজ করতে চান। এটা আসলে ওই ব্যক্তির উপরে নির্ভর করে। কিন্তু যাই হোক, ঘটনা তো চলছে, চলবেই। আরেকটা মাত্র পর্ব বাকি রয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু ওইখানে যাওয়া বাকি রয়েছে। সেই ব্যাপারটা ভেবেছিলাম যে ঘটনার এই পর্যায়ে আজকে আর কি, ঘটনার এই পর্যায়ে ব্যাপারটা চলে আসবে। কারণ আমি কিন্তু সেন্স করতে পেরেছিলাম যে প্রথম ঘটনায় কোথায় ব্রহ্ম পিশাচের আগমন ঘটেছিল, এটা কিন্তু আমি সেন্স করতে পেরেছিলাম। এবং এই যে ঘটনার এই অংশটুকু আমরা এখন পর্যন্ত শুনে আসলাম না, যেটা আমি জানতে পেরেছি এটা কিন্তু ঘটনার অংশ দেখে বলা হয়েছে, কিন্তু আসলটাই হচ্ছে ওই পরের টাইমলাইনটা। তা হচ্ছে যখন ওকে কবর দেওয়া হয়, মানে জিন্দা মাটির নিচে ইয়া দিয়ে দেওয়া হয়, এবং মানে কবর দিয়ে দেওয়া হয়, এবং যখন তুফান আসে সে তখন মুক্ত হয়ে যায়। ওই যে বলবি কি জানি একটা আবছা দেখেছিল, মনে হতে পারে যে সে এন্টিটি না, আবার আমার এখন মনে হয় যে সেই হয়তো ব্রহ্ম পিশাচ। কিন্তু এখনো ওই ডাক্তার সাহেব কেন মারা গেল সেটা ব্যাপারে জানা বাকি রয়েছে, আর এই ব্যাপারে রোলটা কি সেটাও জানা বাকি রয়েছে। এখন কি ব্যাপারে কারোর উপরে ওর নজর রয়েছে, বিশেষ করে সেই 12-13 বছর বয়সী সেই ছেলেটা অত্যন্ত অসীম সাহস দেখিয়ে, মানে রাতের বেলা তাও বৃষ্টি হচ্ছে, এই যে ছোট্ট রাস্তা পার হয়ে সে ডাক্তার সাহেবকে নিয়ে এসেছিল তার বাবাকে বাঁচানোর জন্য, আর তার বাবাকে সে সিপিআর দিয়ে মানে কোনো মতে আর কি তার পালসটা ফেরত এনেছিলেন তিনি, সেই ডাক্তারই আবার সেই রাতে মারা গেল অদ্ভুত ভাবে। এখন পর্যন্ত সেই ব্যাপারগুলোকে ডিসক্লোজ করা হয়নি ঘটনাতে। দেখি সামনে পর্বটাই তো হবে শেষ পর্ব, দেখি সামনে পর্বে কি আছে, এবং আমরা তো সবাই একসাথে শুনবো, একসাথে সামনে পর্ব আমরা সবাই মিলে শুনবো। আর আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সবসময় সাপোর্ট প্রয়োজন আপনাদের। আমরা কিন্তু প্রত্যেক শনিবার স্বাধীন মিউজিক অ্যাপে কিন্তু আমাদের ইউনিক ঘটনাগুলো প্রচার করি। এই ঘটনাগুলো কিন্তু অত্যন্ত ইউনিক, এই ঘটনাগুলো আপনারা শুনতে পাবেন স্বাধীন মিউজিক অ্যাপে প্রত্যেক শুক্রবার, এবং এর বাইরেও প্রত্যেক শনিবার আর কি, এবং এর বাইরেও সাবস্ক্রিপশন নিলে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বসে খুব সহজেই ঘটনাগুলো শুনতে পাবেন। বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।